¿Qué? ¿Qué? ¿Qué, güey?
What FM. রাইট শুনছেন সবসময়ের রেডিও কুর্তি ঘড়িতে সময় 11:59 আর শুরু হয়ে গেল ভূত এফএম। আজকে যারা সারাদিন বাইরে দেখেছেন, বিশেষ করে ঢাকায় যারা ওয়েদারটা দেখেছেন, দেখেছেন যে বেশ হালকা মানে মেঘলাই ছিল সারাদিন বেশ বলতে গেলে, এবং সন্ধ্যা পর্যন্ত মেঘলাই ছিল আকাশটা। সুতরাং আজকে ভূত এফএম জমবে অনেক বেশি, সেটা আশা করছি। এবং আজকে আমাদের বেশ কিছু ঘটনা রয়েছে আপনাদের সাথে শেয়ার করার মতো, এবং আমাদের এখানে বেশ কিছু গেস্ট আজকেও প্রতি রাতের মতো উপস্থিত আছেন। সেই সাথে আপনাদের SMS তো থাকছেই এবং আপনাদের ইমেল তো থাকছেই। আমি আপনাদেরকে শুনতেই আগে SMS করার নিয়মটা বলে দিই, সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকেই আমাকে SMS করা শুরু করেছেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে, যেটা আপনারা অবশ্যই বড় কোনো ঘটনা যদি শেয়ার করতে চান তাহলে অবশ্যই সেখানে আপনারা ইমেল করতে পারেন, আর সেটি হচ্ছে bhootfm@radiofurti.fm। ভূত এফএম এর বানানটা আমি বলি, স্পেলিংটা হচ্ছে BHOOTFM, ভূত এফএম এট দ্য রাইট রেডিও ফুর্তি, ফুর্তি বানান হচ্ছে FOORTI, ফুর্তি রেডিও ফুর্তি .fm। আমার কাছে প্রতিদিনের মতো আজকেও বেশ কিছু ইমেল আছে, এবং প্রথম যে ইমেলটি আমি পড়ব সেই ইমেলটি লিখেছেন আমাদের একজন লিসনার, এবং তার নাম হচ্ছে তাহসিন। এবং তাহসিন লিখেছেন যে আই লিভ ইন নিউ জার্সি, এবং তিনি হচ্ছে 5 বছর ধরে সেখানে আছেন, এবং তিনি বলছেন যে এখন আমি বাংলাদেশে এসে আপনাদের এই ফ্যান্টাস্টিক শো এর কথা শুনলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আই টার্ন ইন টু আ রেগুলার লিসনার অফ ইট, সো আই উড লাইক টু শেয়ার সাম অফ মাই ইনসিডেন্ট টু। এবং তিনি বলছেন যে অ্যাবাউট 2 years ago তার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে 2009 সালের ঘটনা সেটা, এবং সারপ্রাইজিংলি আজকে দুটো ঘটনা আমার কাছে আছে, দুটো ঘটনাই ঘটেছিল 2009 সালে, আই ডোন্ট নো হাউ। এবং এটা হচ্ছে 2009 সালের আগস্টের দিকে, এবং তিনি সেই সময় ঘটনা বলছেন যে আই গট ম্যারিড অ্যান্ড দেন নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে তিনি চলে যান তার লভস হাউসে, সেখানে 1 উইকের জন্য থাকার প্রিপারেশন হয়। সো দ্য ফার্স্ট ডে ওয়াজ গ্রেট, এবং তিনি বলছেন যে তিনি অনেক মজা করেছেন সেখানে, বাট আফটার 2 ডেজ কোন একটা কিছু ঘটতে শুরু করলো, এবং তিনি যেটা মনে করছেন যে তখন ঘড়িতে সময় ঠিক, আচ্ছা মনে করছেন না, তিনি একদম দেখেছেন সময়টা, সেটা হচ্ছে যে ঠিক যখন 9টা বাজলো তখন তিনি বলছেন যে আমি ব্যাকইয়ার্ডে বসেছিলাম, কিছুক্ষণ পর আই ফেল্ট সামওয়ান ইজ কলিং মি, এবং তিনি এটা ফিল করার সঙ্গে সঙ্গে তিনি বলেন যে আমি আশেপাশে তাকিয়ে দেখলাম যে কেউ আছে কিনা, দেন কেউ না থাকায় আমি আর সেটা নিয়ে চিন্তা করলাম না, কিছুক্ষণ পর আবার কেউ আমাকে কল করলো, আমি তখন উঠে ভেতরে যাই যে চেক করে দেখি যে সবাই বাসায় ছিল না, অনলি মাই ব্রাদার ইন ল অ্যান্ড আমার হাজব্যান্ড তৌশির ছিল। এবং তিনি বলছেন তো আমি তাদের জিজ্ঞেস করলাম যে কেউ কি আমাকে কল করেছিল কিনা, এবং দে রিপ্লাইড যে না কেউ তোমাকে কল করে নাই, এবং বলল যে তারা তো একেবারেই তাকে কোনো কল করে নাই বা কল করার কোনো প্রশ্নই আসছে না। দেন তিনি আবারও ব্যাকইয়ার্ডে গিয়ে বসলেন, এইবার তিনি বলেন যে আমাকে কেউ পেছন থেকে ডাব করলো, আচ্ছা, এবং তিনি বলছেন যে আমি ঘুরে দেখি যে আমার হাজব্যান্ড, আমি ওকে বললাম যে কি ব্যাপার তুমি তখন আমাকে মিথ্যা বললা কেন, আমি জানি যে তুমি আমাকে ডাকছিলা, এবং সে বলল যে আমি তোমাকে কিছু একটা দেখাতে চাই, তো আমি কিছু বলার আগেই ও আমার হাতটা ধরে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল, দেন আমরা অনেকক্ষণ হাঁটলাম, ও আমার সাথে কথা বলছে বাট আমি ওর কথা কিছুই বুঝতে পারছি না, ও তখন স্প্যানিশ ভাষায় কথা বলছিল বাট ও স্প্যানিশ বলতে পারত না, দেন আমি ওকে বললাম যে ইংলিশে কথা বলো, ইংরেজিতে কথা বলার জন্য তাকে আমি বললাম যে প্লিজ ইংরেজিতে কথা বলো, ও তবুও আমার কথায় কান না দিয়ে সেই একইভাবে কথা বলে যাচ্ছে, আমি তখন তাকে বললাম যে হোয়াট দ্য প্রবলেম ক্যান ইউ হিয়ার মি, এবং তারপর যেটা হলো সেটা হচ্ছে যে একজন বয়স্ক লোক সেই সময় ওই জায়গা দিয়ে পাস করে যাচ্ছিল, যে জায়গায় তারা দুজন মিলে দাঁড়িয়ে কথা বলছিল, এবং তাদের দিকে তাকিয়ে কিছুটা ধারণা করে ফেললো ভদ্রলোক, এবং তিনি বললেন যে ওই ওল্ডি এসে আমাদের বললেন যে ডু ইউ হ্যাভ সাম প্রবলেম এবং তিনি বললেন যে কিভাবে তোমাদের সাহায্য করতে পারি। আমি বললাম যে ওকে আমি এটা হ্যান্ডেল করতে পারবো। দেন উনি বললেন যে তুমি কার সাথে এতক্ষণ কথা বলছিলে? তো আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলছিলাম। কেন? সে তখন যেটা বলল যে তুমি তোমার হাজবেন্ডের সাথে কথা বলছিলে, বাট আই এবং শেষে তখন বলছে যে আমি তো কাউকে এখানে দেখছি না, সো তুমি তোমার হাজবেন্ডের সাথে কথা বলছিলে মানে? আমি একটু স্মাইল করে বললাম যে সে আমার সঙ্গে আছে, ইভেন তখন তার হাজবেন্ড তার সঙ্গেই ছিলেন, সেটাই তিনি বলছেন যে আমার সঙ্গেই তোমার আমার হাজবেন্ড ছিল। দেন সেই লোকটি তার দিকে তাকিয়ে খুব অবাক হয়ে তাকিয়েছিল এবং বলল যে ইউ শুড গো হোম মাই চাইল্ড এবং জাস্ট গো হোম। দেন সেই লোকটি চলে গেলেন। আমি আবার আমার হাজবেন্ডের দিকে তাকিয়ে বললাম যে সেই লোকটির মনে হয় কোনো একটা ভুল কোনো ধারণা বা কোনো একটা মানে ঝামেলা আছে, সে মনে হয় কিছু বুঝছে না, এরকম উল্টাপাল্টা কথা বলছে। এটা বলে আমি যখন ওর হাতটা ধরব ঠিক সেই সময় সে হঠাৎ করে পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে গেল এবং সে এবং আমি নিজের চোখে সেই তাকে ভ্যানিশ হয়ে যেতে যেটাকে বলে সেটা দেখলাম এবং আমার হাতের ভেতর ওর হাতটাও ভ্যানিশ হয়ে গেল এবং পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল এবং এটা খুবই ড্রেডফুল ছিল। এবং তিনি বলছেন যে আমি তখন একদম দেরি না করে বাসায় যেতে স্টার্ট করি অ্যান্ড বাসায় গিয়ে দেখি যে কেউ নেই এক্সেপ্ট মাই হাজব্যান্ড অ্যান্ড হিজ ব্রাদার। তো আমি তাকে কুইকলি যে জিজ্ঞেস করি যে তুমি আমার সাথে এরকম ফান করছো কেন, কি ব্যাপার? এবং সে আমাকে বলল যে তোমার কি প্রবলেম, মানে উল্টে তার হাজব্যান্ড তাকে যেটা বললো সেটা হচ্ছে বললো যে তোমার কি প্রবলেম, তুমি আবারও সেই একটা রাবিশ কোশ্চেন নিয়ে এসছো, তুমি জাস্ট এক মিনিট আগে এসেছিলে, দশ মিনিট মানে কিছুক্ষণ আগে এসেছিলে, এখন জাস্ট বললো যে তুমি এক মিনিট আগে এখানে এসেছিলে, এসে একটা কোশ্চেন করে গেল, আবার এক মিনিট পরে আবার এসে আমাকে আরেকটা কোশ্চেন করছো, ওয়াই? এবং জাস্ট ওই মুহূর্তে আমি আমার ঘড়ি দেখলাম এবং ঘড়িতে তখন বাজে 9:10, বাট আমি এক ঘন্টা আমার হাজবেন্ডের সাথে কাটিয়েছিলাম এবং হাজবেন্ডের সাথে এক ঘন্টা আমি সময় কাটিয়েছিলাম এবং কথা বলেছিলাম এবং কোন একটা জায়গায় গিয়েছিলাম, সেই সময়টা একেবারে পুরোপুরি উধাও। তো এই ছিল ঘটনা এবং এখনো পর্যন্ত তিনি বলছেন যে কি হয়েছিল সেদিন, কার সাথে কথা বলেছিলাম, কোথায় গিয়েছিলাম, কি হয়েছিল, আই ডোন্ট নো। এরকম একটা অদ্ভুত ঘটনা যে অনেকক্ষণ ধরে সময় কাটানোর পরেও মনে হয়েছে যে এই মাত্র বোধ হয় মানে জাস্ট বাসার লোকজন বলছেন যে এক মিনিট আগে এসে তুমি আমার সাথে কথা বলে গেছো, এখন আবার সেই আবিষ কোশ্চেনটা নিয়ে কেন এসছো। তো এই ছিল ঘটনা। তো মানুষের জীবনে অনেক উদ্ভট ঘটনা এরকম ঘটতেই থাকে এবং ঘটতেই থাকবে হয়তো। সো আপনার জীবনে যদি এরকম কোন ঘটনা থাকে তাহলে আমাকে SMS করুন, লিখে ফেলুন SHOUT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাকে সামিয়া SMS করেছেন এবং সামিয়া SMS করে আমাকে বলেছেন ফ্রম সিলেট যে কালকে তার এক্সাম বাট এখনো পর্যন্ত তিনি ভূত FM শুনছেন। আমার যেটা মনে হয় যেটা একেবারেই ঠিক না, এই কাজটা করা একেবারেই ঠিক হচ্ছে না, কারণ এক্সামের আগে পড়াশোনাটা সবচাইতে বেশি জরুরি, কারণ একটা এক্সাম খারাপ হলে আপনার অনেক দিনের ভূত FM শোনা বন্ধ হয়ে যেতে পারে। খালেদ লিখেছেন আমাকে যে মাই ফ্রেন্ড সাগর খুলনা তুতপাড়া থেকে ভূত FM শুনছে। ওকে ফাইন, আপনি ইনফর্ম করছেন সেটা। ইনি লিখেছেন যে তিনি রেগুলারই ভূত FM এর একজন লিসনার। ওকে থ্যাংক ইউ। তৌফিক রাজশাহী থেকে লিখেছেন যে আচ্ছা কলেজ ভূত FM ভালো, আচ্ছা একসাথে তার কথার মানে যে SMS টি পাঠিয়েছেন সেখানে কোনো স্পেস নাই সুতরাং পড়াটা খুব ডিফিকাল্ট। জিনিয়া লিখেছেন ফ্রম বরিশাল এবং তিনি বলছেন তিনি অনেক আপসেট কারণ তার SMS পড়া হয় না, অনেকেরই এই অভিযোগ রয়েছে। আশা করব যে সবার SMS আমি পড়ে ফেলতে পারব। যাই হোক, আমাকে এন্না SMS করেছেন, SMS করেছেন আমাকে ইউসুফ, SMS করেছেন সুজিত, SMS করেছেন রহিম, পলাশ SMS করেছেন আমাকে ঝালকাঠি থেকে, এছাড়াও MC ভূত আমাকে SMS করেছেন, তার SMS টি পড়তে বলেছেন, প্রিয়া আমাকে SMS করেছেন, SMS করেছেন অ্যাঞ্জেল, SMS করেছেন আমাকে শাহান, এছাড়াও শাকিল SMS করেছেন, অনেক SMS করেছেন আমাকে, ফেরদৌস SMS করেছেন, মিজান SMS করেছেন, আরো অনেকে SMS করেছেন। যাই হোক, SMS গুলো এক একে পড়বো ইনশাল্লাহ। তার আগে আমরা আরো একটা ঘটনা শুনে আসি। আমাদের প্রথম যে লিসনার আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন তার কাছে কিছু ঘটনা শুনবো। আপনার নামটা বলবেন একটু।
হ্যালো লিসনার্স, আই এম প্রিন্স।
ওকে প্রিন্স, আপনি কোথা থেকে এসেছেন?
আমি ওয়ারি থেকে।
ওয়ারি থেকে এসেছেন, তো আপনার ঘটনাটা শুনি। আপনার ঘটনাটা প্রথম কোনটা দিয়ে শুরু করছেন আপনি?
জি, অ্যাকচুয়ালি আমার 5 বছর আগে যে ঘটনাটা ঘটে গিয়েছিল সেটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি।
ওকে, শুনি তাহলে।
ওকে, প্রায় 5 বছর আগে আজ থেকে আমি তখন স্কুলের স্টুডেন্ট, আমি ক্লাস 10 এ পড়ি। অ্যাকচুয়ালি আমি পরীক্ষার আগের দিন আর কি, আমার তখন মিড টার্ম পরীক্ষা চলছিল, আমি পরীক্ষার আগের দিন পড়াশোনা করতাম না, পরীক্ষার আগের দিন আর কি তেমন একটা পড়তাম না, মুভি দেখাটা আমার একটা বদভ্যাস ছিল। এনিওয়ে, অ্যাজ ইউজুয়াল সেদিন আমি সবসময়ের মতো মুভি দেখছিলাম, তো মুভি দেখতে দেখতে হঠাৎ আমার একটা ফোন বেজে ওঠে, আমার ল্যান্ডলাইনটা বেজে ওঠে। তো ল্যান্ডলাইন আমার পাশেই ছিল আমার ফোনটা, তো আমি ফোনের রিসিভারটা তুলি, তুলে আরকি হ্যালো বলি। তো ওই সাইড থেকে একটা আরকি একটা মেয়ের ভয়েস পাই আমি, আমাকে আর কি আমার নাম ধরে ডাকে, যে বলে হ্যালো আকাশ, তুমি হ্যালো আকাশ, দ্যাটস ইট। তো আমি বলি যে হ্যাঁ, আপনি কে বলছেন? আমি তো আপনাকে চিনতে পারলাম না। বলে যে তোমার আমাকে চেনাটা কত জরুরি, আমি তো তোমাকে চিনি, আমি তোমাকে ফোন দিছি, তোমার সাথে কথা বলতে চাই। বলে অ্যাকচুয়ালি আপনি তো আমার কাছে আনো না, আমি কিভাবে আপনার সাথে কথা বলবো, দ্যাটস ইট। আর কিভাবে ওর সাথে ইন্ট্রোডিউস হয়েছে বিভিন্ন ভাবে। তো দেন আই ওয়াজ এ টিনেজার, সো একটা মেয়ে আমাকে ফোন দিছে, এটার জন্য আমি একটু এক্সাইটেড ছিলাম। সো আমি তার সাথে আর কি কথা বলছি, সেদিন সেদিন 10 মিনিটের মতো কথা হয়েছে, বাট তার ভয়েস শুনে আমি আর কি হিপনোটাইজ টাইপের, ইনফ্লুয়েন্স টাইপের হয়ে গেছিলাম। তো ওর সাথে কথা বলে অনেক ভালো লাগছে, তো আমাকে আবার 2-3 দিন পর আবার ফোন দিছে। এভাবে আর কি সপ্তাহে 2-3 বার করে ফোন দেওয়া আর কি আমাদের মধ্যে চলতে থাকে। ও আমাকে ফোন দিত, ও কখনো ওর নাম্বারটা আমাকে দেয়নি। আর ওকে ফার্স্টের দিকে যখন আমি ওর নাম জিজ্ঞেস করছিলাম, ও আমাকে নাম বলতো না, বাট পরে জানতে পারি যে ও আমাকে বলে যে ওর নাম রুমা।
আচ্ছা,
ওকে। ওর সাথে কথা চলতে থাকে, তো একটা পর্যায়ে গিয়ে আমার ওর সাথে রিলেশনটা আরো ডিপ হয়ে যায় আর কি। তখন আমার ওর সাথে প্রতিদিনই কথা হয়, কেউ আমাকে, আমি ওয়েট করি প্রতিদিন কখন আমাকে ফোন দিবে।
দেখা হয়েছিল বা এরকম কিছু?
জি, আমার সাথে আর কি এভাবে কথা আর কি, যখন রিলেশনটা ডিপ হয়ে যায় এরকম, একদিন আমাকে ডাকে, আমাকে বলে যে আর কি তুমি অমুক বাড়ির একটা ছাদে আসো, আমি বাড়ির ঠিকানাটা বলতে চাচ্ছি না।
ওকে, ফাইন, নো প্রবলেম।
অমুক বাড়ির একটা ছাদে আসো, আমি বললাম কেন, তোমার বাসে আসলে প্রবলেম কি? বলে না না, প্রবলেম আছে, আমি চাচ্ছি না, আমি পরে পরে দেখা যাবে। ওকে, আমি ওর সাথে আর কি দেখা করার জন্য আমাকে যে ঠিকানাটা দিল, ওই বাড়ির ছাদে গেলাম, ছাদে গিয়ে ওর সাথে আমার দেখা হলো আর কি। যখন ওর সাথে আমার ফার্স্ট দেখা হলো আর কি, ওকে যখন আমি দেখলাম আর কি, আমি কয়েক সেকেন্ডের জন্য আর কি একটু স্ট্যাচু টাইপের হয়ে গেছিলাম আর কি। আমি আর কি বিশ্বাস হচ্ছিল না যে মানুষ এরকম এত এত অ্যাট্রাকটিভ হতে পারে আর কি, সেটাকে আমি বলতে পারি যে বর্ণহীন সুন্দর। এনিওয়ে, তো ওর সাথে আমি ছাদে দেখা করলাম, ওর সাথে আর কি ওই ছাদে একটা বড় টাঙ্কি ছিল, দেখলেন আমি টাঙ্কির উপর উঠে ওর সাথে একটু আর কি ওর সাথে থাকলাম, 1.5 ঘন্টার মতো ছিলাম, টাইম পাস হলো, জাস্ট ছোটখাটো কথা হয়েছে, ম্যাক্সিমাম টাইম আমি ওর দিকে তাকিয়েছিলাম, হাসছি, ও হাসছে, এভাবে কাটছে আর কি, জাস্ট একটা ভালো সময়। এনিওয়ে, এভাবে সময়টা কেটেছিল। তো ওর সাথে এভাবে আমার ফোনে কথা চলতে থাকলো, আস্তে আস্তে ফোনের কথা বলাটা আমাদের টাইমের লেন্থ অনেক বেড়ে গেল। বাড়তে বাড়তে আর কি প্রথম থেকে আমার মামা কিছু বলতো না, বাট যখন আর কি লেভেলটা অনেক বড় হয়ে গেল আর কি, অনেক বেশি আর কি কথা বলার লেভেলটা,
যখন
কথা হচ্ছিল, দেন আমার মা একদিন আমাকে না বলে আর কি আমাদের প্যারালাল লাইনের অন্য রুম থেকে ফোনটা তুললো। তো আমি বুঝতে পারছিলাম যে আমার ফোন তুলেছে, কিন্তু ওকে কিছু বলিনি, আমি আমার মতো কথা চালিয়ে গেছি। মাঝখানে একবার আমার মা এসে আমার দিকে আর কি একটু শকড আর কি, সব দৃষ্টিতে আর কি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে গেছে, আমি ওটাতে পাত্তা দিইনি। তো মা তাকিয়ে থেকে গেছে, তারপর আমি কথা চালিয়ে গেছি, রাখছি। তো তারপর মা আর কি আমাকে বলছে যে কি করতেছিলি তুই, আমি বলছি যে কেন কথা বলতেছিলাম, তখন কিছু বলেনি। বাট যখন ডিনার করতে যাই তখন আমাকে আর কি একটু ভালো মতো জিজ্ঞেস করা হচ্ছে, আকাশ তুই অ্যাকচুয়ালি কার সাথে কথা বলতেছিলি? আমাকে বাসায় আদর করে আকাশ ডাকে। এনিওয়ে, তো যখন আমাকে এভাবে আস্ক করছে, আমি বল কেন মা, আমি তো তুমি তো শুনছো আমি কার সাথে কথা বলছি, সো আমার অনেক ক্লোজ ফ্রেন্ড এভাবে বলছি। তো মা বলছে না, অন্য পাশে তো কেউ ছিল না। আমি এটা কি বলতেছো, আমার সাথে কি ফাইজলামি করতেছো তুমি? না, অন্য পাশে কেউ ছিল না, আমি তো শুনছি, আমি তো তুই যতক্ষণ কথা বলছিস তার সারাক্ষণই প্রায় আমি ফোন ধরেছিলাম ওই সাইড থেকে। তো আমি তো আমি ভাবতেছিলাম যে মা আমাকে হয়তো কোনোভাবে আর কি হয়তো চাচ্ছে যে কথা না বলি, বা কোনোভাবে ভয় দেখানোর চেষ্টা করতেছে, বা ফাইজলামি করতেছে এরকম কিছু, আমি পাত্তা দিইনি। আসি যখন আমাকে পরের দিন যখন আবার আমাকে ফোন দিবে রুমা, তখন আমি ওকে বলবো ঘটনাটা, মা এরকম করছে কি অবস্থা। কিন্তু নেক্সট দিন আমাকে ফোন দেয়নি, আমি ভাবছি হয়তো কোনো প্রবলেম হয়েছে। ওয়েট করলাম, 2 দিন গেল, 3 দিন গেল, 1 সপ্তাহ গেল, ফোন দিল না। দেন আমি আর কি ওয়েট করতে থাকলাম। তো যখন এরকম এক সপ্তাহ দুই সপ্তাহ পার হয়ে গেল, আমি আর কি অনেক অনেক ওকে মিস করা শুরু করলাম, আর আমার মেন্টালি পজিশনটা অনেক খারাপ হয়ে গেল।
স্বাভাবিক,
তো আমি অসুস্থ হয়ে গেলাম আস্তে আস্তে, অনেক অসুস্থ। তো আমার মা যেহেতু একটু ধার্মিক মাইন্ডের আর কি, বাসায় হুজুর কবিরাজ বিভিন্ন মানুষের নিয়ে আমাকে চেক করাইছে, কোনো লাভ হয়নি। তো আফটার থ্রি উইকস আমি আর কি ওকে স্বপ্ন দেখি, আমি ড্রিমে দেখি। তো ওখানে আর কি ওকে আমি ড্রিমে দেখলাম যে ও বলতেছে যে ও আমাকে মিস করে, বাট সিচুয়েশনটা এখন এরকম হয়ে গেছে, পসিবল হচ্ছে না।
এটা স্বপ্নে আপনি শুনছেন?
স্বপ্নে আমি এটা শুনছি। তো তারপরে আমাকে সব বললো, তারপরে তার স্বপ্ন দেখে আমি উঠলাম ঘুম থেকে। তারপর থেকে আমি আস্তে আস্তে আর কি খুব স্পিডে আর কি তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই, আর কি তিন দিনের মধ্যে আমি সুস্থ হয়ে যাই। তারপরে
ওকে তো এখন যে এই যে দেখা করেছিলেন সেই দিনের ঘটনা তো মনে আছে, কিন্তু ওই দিন মানে পরবর্তীতে এই 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 ঘটনার সম্পর্কে মানে আর কোনো কিছু আছে এটার সাথে?
জি, হয়তোবা কোইনসিডেন্সলি আমার একটা ক্লোজ ফ্রেন্ড, ওর নাম পুলক।
আচ্ছা,
তো ও আমাকে আর কি বলছিল দোষ আমার রিলেটিভের বাসায় একটা আর কি পার্টি আছে, তো তুই একটু এসে পড়িস। তো আর কি সেটা কোইন্সিডেন্স ছিল ওই বাসারই ছাদে, ঠিক আছে। তো আমি গেলাম আর কি, বললাম ঠিক আছে আমি যাবো। তো আমি বাসার নামটা শুনে তো বুঝছি ওই বাসায়, আমি বললাম কপালে মনে হয় আমার আবার ওই বাসার ছাদে যাওয়া আছে। তো আমি গেলাম, যাওয়ার পরে ফার্স্ট টাইম যখন ছাদে গেলাম আর কি, ঘুরে ফিরে দেখলাম এই ছাদের ভিউটা পুরো চেঞ্জড। আমি যখন গিয়েছিলাম তখন ভিউটা একদম টোটালি অন্যরকম ছিল, এখন ভিউটা টোটালি আরেক রকম। তো আমি ঘুরে ফিরে দেখলাম, আর যে টাঙ্কিটার উপর আমি উঠে টাইম পাস করেছি এক থেকে দেড় ঘন্টা, সেই টাঙ্কিটা ভ্যানিশড আর কি নাই। সেই জায়গায় ছাদের কোন একটা ছোট টাঙ্কি।
আচ্ছা,
আমি ফ্রেন্ডকে বললাম আচ্ছা ছাদটা এরকম করছে কেন, আগেই তো ভালো ছিল, তো কোন প্রবলেম টবলেম হয়েছে? তো আমার ফ্রেন্ড আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বলে প্রিন্সিপাল তুই কি বলতেছিস, তুই কি পাগল হয়ে গেছিস, এটাই আমার রিলেটিভদের বাসা, এখানে আমার কাজিনদের সাথে প্রায় আড্ডা মারি আর কি, তিন চার বছর ধরে এখানে যাওয়া আসা হয় আমার। তো আমি তো এটার কোনো চান্স দেখিনি, আমার কথা আমি আর কি বিশ্বাস করছি করি না আর কি, কনফিউজড।
ওকে,
তো দেন কিছুদিন পর আর কি, কিছুদিন পর তার পরের দিন আর কি, সেদিন তো গেল এইভাবে। তার পরের দিন আমি যখন ইয়েতে গেলাম, ওই বাসায় আবার গেলাম, বাসায় গিয়ে ওই বাসার মালিকের সাথে দেখা করলাম। দেখা করে জিজ্ঞেস করলাম আঙ্কেল আপনার বাসার কি ছাদটা আগে অন্যরকম ছিল এখন অন্যরকম আর কি, এখন চেঞ্জ করছেন, চেঞ্জ করলে কেন করছেন? আঙ্কেল বলতেছে যে না বাবা এগুলো তুমি কি বলতেছো, আমার বাসা তো আমি ছয় সাত বছর হয়ে গেছে আমি নিজে বানাইছি, আর এখানে আমি আর কি আমার ছাদ এরকম ছিল,
এরকম কোনো কিছু ঘটেনি বা ঘটার কোনো প্রশ্নই আসছে না।
আমি সব কনফিউজড এভরিথিং। আর
আপনার কি এরকম কোন সময় মনে হয়েছে যে আপনি পুরো ব্যাপারটাই হয়তো আপনার কল্পনা বা এরকম কিছু মনে হয়েছে?
না, আমি 100% শিওর যে আমি আমার সাথে এটা ঘটেছে, আমি নিজের চোখে দেখেছি, আমি ফিল করেছি, আই ফেল্ট ইট।
ওকে, এন্ড স্টিল আপনার কি মনে হয় যে মানে আসলে কি কোনো এক্সিস্টেন্স আছে এরকম কারো, যে আপনি যে রুমা ওনার কি কোনো এক্সিস্টেন্স আসলে আছে আপনার মনে হয়?
এক্সিস্টেন্স আছে এনিহাউ,
বাট কেউ আপনাকে মানে কেউ আপনার সাথে এগ্রি করছে না, বা কেউ আপনার
কেউ এগ্রি করছে না, সবাই বলতেছে হয়তো আমার মনের ভুল, কেউ বলতেছে যে আমার মেন্টালি সামথিং, বাট আমি বলছি যে না এটা এক্সিস্টেন্স আছে।
সো যারা শুনছেন তাদেরকে বলবো যে যারা এতক্ষণ ধরে এই ঘটনাটা শুনলেন, আমি জানি না, আমি আসলে কোনো ব্যাখ্যা দিতে চাচ্ছিও না, কারণ ব্যাখ্যা দিতে আমরা এখানে বসিনি। আমরা অনেক সময় শুনি যে কোনো ঘটনা আপনাদের বিশ্বাস হয়, কোনো ঘটনা আপনাদের অবিশ্বাস হয়। আসলে সত্যি কথা বলতে কি, যেখানে কোনো কিছু প্রমাণ করতে আমরা কখনো চাই না, আমরা চাই যে আপনাদেরকে এন্টারটেইন করতে। আপনারা যখন কোনো একটা মানে কি বলবো যে ঘটনা পড়েন, যদি আমি ধরি একেবারেই সেই ভূতের গল্প, তখন কিন্তু সেটা কিন্তু মানে পড়েন মজা পাওয়ার জন্য। একটা যদি হরর মুভি দেখতে বসেন, সেই মুভিটা দেখেন আপনি মজা পাওয়ার জন্য, সেটা সত্যি কি মিথ্যা? আপনি যদি অ্যাকশন ফিল্মও দেখতে বসেন, সেই মারামারিগুলো মিথ্যা কি সত্যি সেটা নিয়ে কিন্তু আপনি ভাবেন না। আপনারা অনেক সময় এরকম হয় যে আমরা WWF দেখি এবং সবসময় বলি যে এগুলো তো সব পাতানো খেলা, তারপর আমরা দেখি যে মানে তারপর মানে আমরা জাস্ট এন্টারটেইনমেন্টের জন্যই সেই জিনিসগুলো দেখি। তো কিছু কিছু জিনিস কোন সময় আসলে এন্টারটেইনমেন্টের জন্য করছি, আমরা আমাদের দিক দিয়ে চেষ্টা করছি আপনাদেরকে সবচাইতে ভালো যে উদাহরণ মানে ঘটনাগুলো নিয়ে আসার, সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। এবং এখানে যারা আসছেন তারা একেবারে হার্ট থেকে বলছেন, বাট বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন এখানে থাকার কোন মানে ঘটনা নাই, বা আমরা এটা সলভ করতে আসলে এখানে বসিনি। সো এই যে এতক্ষণ যে ঘটনাটা শুনলাম, সেই ঘটনা নিয়ে আমি এই জন্যই কোনো মন্তব্য করার প্রয়োজন মনে করছি না, বাট আপনাদের যদি কোনো কথা কিছু বলার থাকে তাহলে ডেফিনেটলি আপনারা বলতে পারেন যে আসলে কি মনে হয়, এটা কি ওর একেবারেই কল্পনা ছিল নাকি আসলে এরকম কোন এক্সিস্টেন্স কারো থাকতে পারে। আমি আবারও বলছি যে এতক্ষণ আমরা আকাশের যে ঘটনা শুনলাম, সেই ঘটনাটাতে আকাশকে কেউই মানে জাস্ট আকাশের এই ঘটনাটা কেউই আর তাকে সাপোর্ট করে নাই, সবাই বলছে না এটা ভুল। সো আপনার কি মনে হয় সেটা জানিয়ে আমাকে SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাকে আমাকে বেকার ভাই SMS করেছেন রাজশাহী থেকে, লিখেছেন ভাই SMS পড়েন, পড়ে ফেললাম কিন্তু SMS পড়েন ছাড়া আর কোনো কিছু লেখা নাই। ফারজানা আমাকে লিখেছেন যে আচ্ছা রুমে অশরীরী কিছু থাকলে কি পানির গন্ধ পাওয়া যায়? আচ্ছা পানির গন্ধ ঠিক পাওয়া যায় কিনা আমি জানি না, তবে সুগন্ধ বা দুর্গন্ধ পাওয়া যায় শুনেছি। আমাকে রমজান লিখেছেন যে রমজান রানা তিনি আমাদের সাথে নতুন জয়েন করেছেন, সো ওয়েলকাম। আমাকে বিষ্ণু SMS করেছেন, আমাকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি যে ডিজে রোকন খুলনা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন পুতুল, আমাদেরকে SMS করেছেন কেকে ভূত সিলেট থেকে, যে ভৌত স্টিম কই, ভৌত স্টিমের আজকে আসার কথা আছে অ্যান্ড আমি আশা করছি যে কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যাবেন। সাদিয়া আমাকে SMS করেছেন, আমাকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি শুভ, শুভ SMS করেছেন, শুভ শাওন আমাকে SMS করেছেন, দেখতে পাচ্ছি রাজেশ ভাই খুলনা থেকে অ্যান্ড পারভেজ আমাকে SMS করেছেন, এবং এবং আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি আহাদ সহ আরো অনেকে। সো আমাদের আরো একজন গেস্ট রয়েছে, তার কাছে আমরা যাব এবং তার কাছে একটা ঘটনা শুনব, এবং তিনি বেশ তিনি ঠিক ঢাকার নন, আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের যারা শোনেন, এর আগে আমরা চট্টগ্রামের গেস্ট পেয়েছি, এর আগে আমরা বিভিন্ন জায়গার গেস্ট পেয়েছি, আজকে এরকম একজনকে পেয়েছি। ভাই আপনার নামটা একটু বলবেন, আরেকবার বলবেন।
আমার নাম মোহাম্মদ সালদানা, তো ঢাকাতে আমার যা ফ্রেন্ডরা আছেন, যারা লিসেনার আছেন, অনেকে যারা আমার কাছের মানুষ আছেন, তারা সবাই আমাকে রানা নামে চিনে,
সবাই রানা নামে।
আমার বাড়ি কুষ্টিয়া কুমারখালীতে।
কুষ্টিয়া কুমারখালী, তো আপনার যে ঘটনা ঘটেছিল সেটা কি কুষ্টিয়া কুমারখালীর ঘটনা আপনি বলবেন?
জি, আমার এটা যা ঘটছে এটা কুষ্টিয়া কুমারখালী এবং কুমারখালী থেকে 10-12 কিলোমিটার ভিতরের দিকে। তো
জায়গাটার নাম কি?
আমার গ্রামের নাম পীতাম্বর বসি।
আচ্ছা
ঠিক আছে, তো এটা হয়েছে 2002 সালের ঘটনা, তখন আমি ক্লাস 8 পড়ি। আর ছোটবেলা থেকেই আমি রাত্রে মানে নেশাচর জাতীয়, আমার ফ্রেন্ডরা ওরা রাত্রে ওইখানে যারা ছিল মানে ফ্রেন্ডদের ভিতরে উল্লেখযোগ্য কিছু আছে, যেমন আছে সবসময় আমার কাছে কাছাকাছি থাকে, ওরা রাত্রে বেড়াইতো, যেমন আছে মামুন, আলামিন, সুমন, আর আছে কাজিন সোহেল ভাই, এরা সবসময় আমার সঙ্গে সবসময় থাকতো দিনে বা রাত্রে। তো বেশিরভাগ সময় দেখা যেত কি আমি নেশাচর ছিলাম, তো দেখা যেত রাত্রে ঘুরে বেড়াতাম, আর আমার পড়াশোনা চলতো, আমি পড়াশোনা করতাম রাত 12টার পরে, আর সন্ধ্যা থেকে রাত 12টা অব্দি আমি ঘুমাই নিতাম, এই সময়টা আমি ঘুমাইতাম, পরবর্তীতে পড়তাম। তো রাত্রে যখন পড়তে পড়তে খারাপ লাগতো, নিজে বোরিং ফিল করতাম বা ঘুমে ধরতো, এরকম সময় যখন হইতো আমার ঘরের পিছনের দরজা দিয়ে আমি সাইড দিয়ে বের হইতাম, পিছন দিয়ে বের হয়ে রাত্রে আমি রাস্তায় ঘুরে আসতাম। অনেক সময় দেখা যেত ওরা আমার সঙ্গে খুব ফান করতো, দেখা যাচ্ছে গাছের থেকে বসে গাছের থেকে বোতলের মাথা ফুটো করে পানি ঢেলে দিত, যেন মনে হয় হ্যাঁ বন্ধুরা মানে, এটা প্রথম দিকে আমি খুব ভয় পাইতাম, কিন্তু পরবর্তীতে আমার সাহস হয়ে যায়, যেটা ওরা ছাড়া তার কেউ করে না। অনেক সময় দেখা যাচ্ছে বুড়ো বড় মানে খুব ছোট ছোট এইসব মাটিগুলো ওই গাছ থেকে ফেলে দেয় আমার গায়ের উপর পরে, প্রথম দিকে খুব ভয় পাইতাম, কিন্তু ওটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়, মানে সাহসটা হয়ে যায়। এই কারণে দেখা যাচ্ছে আমার রাত্রে দেখি, আমি তো জানি যে ওরা ছাড়া আমার সঙ্গে কেউ এরকম ফাজলামি করে না, তো রাত্রে আমার বের হইতে কোনো সমস্যা নাই। তো স্বভাবতই আমি একদিন পড়তেছি, পড়তে পড়তে হঠাৎ করে আমার মনে হচ্ছে যে আজকে ওরা তো নেই, ওরা তো আসবে না, তারপরে তো আমার আখ খাইতে ইচ্ছা করতেছে, যাই একটু আখ্যায় আসি। তো বলে রাখা ভালো যে আমার বাড়ির পাশে হিন্দু পাড়াতে, আমার বাড়ি তো মূলত হিন্দু পাড়াতে, হিন্দু পাড়া আমার বাড়ির থেকে দু বাড়ির পূর্ব দিকে একটা দুর্গা মন্দির প্লাস কালী মন্দির, পাশাপাশি দুটা মন্দির, এবং তার পেছন দিকে ঠিক দক্ষিণ পাড়ায় ওখানে একটা বড় বাঁশ বাগান আছে। তো বাঁশ বাগানটার ওপাশে বিল, আর বিলে শীতকালে সাধারণত পানি থাকে না, ওইখানে আখ বা পাটের জন্য মানুষ চাষবাস করে আর কি। তো এখানে আখের জমি আছে একটা, তো আমি ওইখানে আখ খাওয়ার জন্য একা একা যাচ্ছি।
আচ্ছা,
তো রাত্রে আখ খাওয়ার জন্য গেছি, ওইখানে আখ একটা ভাঙছি, তো কাঁচিটা আমি কাঁচটা জাতীয় কিছু নিয়ে যাইনি, ধারালো কিছু নিয়ে যাইনি।
আচ্ছা,
যেমনি হাত দিয়ে ভাঙা যায়, ভেঙে আমি নিয়ে আসতেছি যে ছাকিটা বাড়িতে যাই খাবো।
আচ্ছা,
যখন আমি এই বাস বাগানটা ক্রস করতেছি, তো ক্রস করার সময় মাঝামাঝি যখন পজিশন, এই সময়টাতে হঠাৎ করে আমি বাচ্চা কান্নার আওয়াজ পাই। প্রথম দিকে আমি এটা ভাবছি যে শোনার ভুল অথবা ওলা ফাজলামি করতেছে হতে পারে, কিন্তু এটা আমি বলিনি যে এটা আমার হয়তো শুনতে ভুল হয়েছে। কিন্তু যখন আমি আর দুটা আগাই, তখন দেখি যে না, এটা বাচ্চাটা সত্যি সত্যি কান্দতেছে। তখন আমার মানে এত পরিমাণ ভয় লাগে যে আমি আর মানে আমার হাত পা চলতেছে না, অতিরিক্ত ভয় পায়, মানে আমার হাত পা সব মানে ভারী হয়ে গেছে। তারপর অনেক সময় ধরে কান্নার শব্দ শুনে তখন আমার ভিতরে একটু সাহস হলো, হয়তো বা কারোর বাচ্চা হয়েছে বা কারোর গেস্ট আসছে, তার বাচ্চা আছে এক দু মাসে, হয়তো বা শিয়ালে নিয়ে আসছে, যেহেতু এটা বেশ বড় জঙ্গল। তো আমি সাহস করে ওই যে রাস্তাটা দিয়ে আমি আসছিলাম, এই রাস্তাটা থেকে একটু পশ্চিম দিকে আগায় যাই। কিছুটা আগায় যাওয়ার পরে তখন সব মানে দেখি যে আসলে আমার শুনতে ভুল হয়েছে, যে আমার সামনের দিকে না, জাস্ট আমার পেছন দিকে
সাউন্ডটা
আসছে পেছন থেকে। যখন আমি এটা ঘুরে দাঁড়াই তখন দেখি যে বেশ একটু দূরে, আমার থেকে কিছুটা দূরে, 10-12 feet দূরে, একটা মহিলা, তার বোঝা যাচ্ছে একটা মহিলা, জাস্ট চুল আছে কিন্তু মহিলার পুরো শরীরে কিছু নেই, জাস্ট একটা কাপড়, একটা সাদা কাপড়, মানে যেমনটা মেয়েরা অনেকটা ওড়না পরে ঠিক সেভাবে, একদিক থেকে সাইড দিয়ে প্যাচ দেয়া আর কিছু না, যেন মনে হচ্ছে এক সাইড দিয়ে ফেলে রাখছে শুধু। আর ওই মহিলাটার মুখটা অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু সে একটা বাচ্চাকে, সাধারণত মহিলারা যে কোনো বাচ্চাকে যখন রাখে তখন খুব সাবধানে রাখে যেন বাচ্চাটা ব্যথা না পায়, কিন্তু ওই মহিলাটা তার বাচ্চাটাকে শুধু গলাটা ধরে রাখছে, গলাটা ধরে রাখছে এবং উঁচু করে, আর বাচ্চাটা কাঁদতেছে এবং মনে হচ্ছে যেন মহিলার শরীর থেকে রক্ত পড়তেছে, শরীর থেকে যেন মনে হচ্ছে রক্ত পড়তেছে। তো এক পর্যায়ে আমি সাহস করে বললাম যে কে ওখানে, একবারই বলছে যে কে ওখানে, কিন্তু তখন মহিলা মাথা তুলে তাকায়, তখন আমি দেখি তার চোখ দুটো লাল, টকটকে লাল বোঝা যাচ্ছে, কারণ রাত্রে সাধারণত দুটা কালার চেনা যায়, হয় সাদা নয়তো কালো, এই দুটো বেশি কালার চেনা যায় না, কিন্তু আমাদের মহিলার পুরো চোখ লাল, কিন্তু চোখে কর্নিয়া আছে কি নেই সেটা বোঝা যাচ্ছে না, চোখ লাল আর মনে হচ্ছে চোখ থেকে রক্ত পড়তেছে, এবং সে বাচ্চাটাকে খুব নিষ্ঠুর ভাবে মেরে ফেলার চেষ্টা করছে।
এরকম একটা দৃশ্য আপনি দেখেছেন?
এমন একটা দৃশ্য দেখে আমার খুব ভয় হয় এবং আমি ভাবি যে আমার বাড়ি তো বেশি দূরে না, দুটা বাড়ি পর আমি এখান থেকে এক দৌড়ে চলে যাইতে পারবো। ফিরে যখন ফিরে চলে আসতে যায় তখন আমার পেছন থেকে, আমার চুলটা একটু বড় ছিল পেছন দিকে, পেছন থেকে চুলটা ধরে মানে মনে হয় বাঁশের সঙ্গে কেউ বাড়ি দিছে মাথায়, এই পাশটাতে ডান পাশটাতে একটা বাড়ি খাইছি, বাম পাশটাতে আর একটা বাড়ি খাইছি, পরবর্তী দিক দিয়ে কেটে যায়। তো ওই বাড়িটা খাওয়ার পর আমার মনে নেই, আমি একবার চিৎকার করে উঠছিলাম, বলছিলাম যে মানে কি ভাবে গেলাম, একটু চিৎকার করে উঠছিলাম, জাস্ট নিজের ভিতরটা থেকে আমি বোঝানোর চেষ্টা করছি পাশে যদি কেউ থাকে তাহলে বাঁচাও, যেন শুনতে পাই, কিন্তু কেউ আসতে কি আসে নাই সেটা আমি জানি না। তবে আমি ওখানে পড়ে যাই, কিন্তু যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি যে আমি আসলে বিছানায় শুয়ে আছি, এমনটা যে আমি বিছানায় শুয়ে আছি এবং আমার এই সাইডটা ব্যান্ডেজ করা। পরবর্তীতে ওইখানটা থেকেই অনেকে পরবর্তীতে আরো যারা মাঠে থেকে রাত্রে যারা মাঠে পাহারাটা দেয় নিজের জমিটা ই করার জন্য, যে আমাদের যে ফসল যেন চলে নিয়ে জানা যায়, এটার জন্য যারা রাত্রে থাকে মাঠে থাকে, আমি মাঠে চৌকিদার বলি আর কি, ওনাদের চৌকিদার কেউ কেউ দেখা যাচ্ছে ওই দিক দিয়ে আসতে তারাও অনেকে এরকম কান্না শুনতে পায়।
আচ্ছা, আপনাকে বাসায় পৌঁছে দিয়েছিল কারা?
ওইখানে যারা রাত্রে মানে দুইটা ধরনের কাজ করে মানুষ সাধারণত, এক হচ্ছে দিনে সকাল থেকে সকাল 8 থেকে বিকেল 4 পর্যন্ত কন্টাকে, যে আমরা ডেইলি হাজিরাতে কাজ করব, আরেকটা হচ্ছে যে আমার যত সময় লাগুক এত টাকার বিনিময়ে আমি করে দিব।
আচ্ছা,
এরা সাধারণত দেখা যায় রাত 3-4 পরে মানে ফজরের আজান দেওয়ার আগে তারা মাঠে যায় এবং দুপুর অবধি একটা মাঠে তার একটা জমির কাজ শেষ করে তারা পরবর্তী আরেকজনের কন্ট্রাক্টের কাজে যায়।
ওকে,
এক্ষেত্রে দেখা যায় তাদের লাভ হয়। এই ক্ষেত্রে আমার মনে হয় যে ওনাদের কেউ তারা আমাদের বাসায় দিয়ে গেছে। আর পরবর্তীতে যেটা হয় আমি পরে শুনতে পাই, পরে আমার খুব ইন্টারেস্ট হয় যে আমি এটা শুনছি, দেখছি, আমি দেখছি, আবার ওরা অনেকে শুনছে, কান্নার শব্দ শুনছে, কিন্তু সাহস করে আমার মতো কেউ আগায়নি, যারা ওখান থেকে শুনছে শুনে ভয় পালায়।
মানে এই ঘটনা ওইখানে আরো অনেকেই শুনেছে এবং আপনার গ্রামের মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তারা অনেকেই পরিচিত। ওকে, সো এই ছিল আপনার ঘটনা, রাইট? সো এটা ছিল ঘটনা সোহেল রানার, এবং সোহেল রানার কাছে আমরা তার ঘটনাটা শুনলাম। আমাকে এখন দেখতে পাচ্ছি যে অনেকেই এসএমএস আমাকে অনেকেই এসএমএস করেছেন, এবং আমাকে যেমন হচ্ছে এটিজি বাসাবো থেকে এসএমএস করে বলেছেন যে আকাশের পুরো ব্যাপারটা হয়তো এরকম হতে পারে যে স্বপ্নে ঘটতে পারে। অনেকে বলেছেন যে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আকাশ ইচ্ছা করলে যিনি কল দিয়েছিলেন, হ্যাঁ, যেমন যিনি কল দিয়েছিলেন বা যাকে যিনি কল দিতেন, কল লিস্ট চেক করে হয়তো তার খোঁজ লাগানো যেতে পারে যে এরকম কোথায় থাকেন বা এরকম কোনো কিছু একটা করতে পারেন আপনি। রুবা আমাকে এসএমএস করেছে করে এটা বলেছেন আর কি। জিসান আমাকে এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন যে ঘটনাটা সত্যি হতেও পারে, কারণ মানুষের জীবনে কখন কি ঘটে তা কেউ বলতে পারে না। অনিক রাজ আমাকে এসএমএস করেছেন লালবাগ থেকে, লিখেছেন ভাইয়া আমি আর তমাল দুজনে ভূত এফএম শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি শুধু বলবো যে স্টে টিউন, আরো অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা একে একে শুনবো। আপাতত ছোট্ট একটা ব্রেকে যাব এবং ব্রেকের পরে ফিরে আসবো একটু পরে। সো স্টে টিউন রেডি ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, সাথে আছি রাসেল এবং আমার সঙ্গে রয়েছেন আজকের গেস্টরা, এবং আপনারা অনেকে যারা আমাকে এসএমএস পাঠাচ্ছেন এবং যারা আমাকে ইমেল করেছেন, এবং আপনাদের এসএমএস দেখতে পাচ্ছি দিনে আমাকে এসএমএস করেছেন এবং বলছেন যে আকাশ যে কথাগুলো বলল সত্যি, এতদিন ভূত এফএম এ আজকে ভূত এফএম এ চাইতে আজকের ভূত এফএম এর কথাগুলো তার কাছে অনেক বেশি রকমের ভালো লাগছে। ওকে, রাজীব আমাকে লিখেছেন যে প্রতি শুক্রবার রাতে ভূত এফএম শোনার জন্য তিনি ওয়েট করেন। জয় সিলেট থেকে লিখেছেন এবং আমাকে এসএমএস করেছেন। এছাড়াও ইশাক আমাকে এসএমএস করেছেন ফ্রম লালবাগ, এবং আমাকে হৃদয় এসএমএস করেছেন। সাব্বির ময়মনসিং থেকে এসএমএস করেছেন আমাকে। স্বপ্নবাজ এসএমএস করেছেন আমাকে। এছাড়াও এসএমএস করেছেন জুনায়েদ। নিরা ধানমন্ডি থেকে এসএমএস করেছেন। ঘোষ টিচার আমাকে এসএমএস করেছেন। এছাড়াও আমাকে এসএমএস, তিনি অনেক ভয় পাচ্ছেন আর কি, তো আপনারা যত বেশি ভয় পাবেন তত বেশি আমরা মনে করবো যে হ্যাঁ আমাদের তাহলে কিছু একটা হচ্ছে আর কি। এছাড়াও আমাকে ক্যাপ্টেন রাজীব এসএমএস করেছেন ফ্রম মিরপুর, এটা তার প্রথম এসএমএস, আর প্রথম এসএমএসটি আমি পড়ে ফেলেছি, কে বলেছে আমি এসএমএস পড়ি না, এই তো এসএমএসটা পড়ে ফেললাম। এছাড়া ভাষ্য আমাকে এসএমএস করেছেন রাজশাহী থেকে। আমাকে এসএমএস করেছেন অরণ্যের মায়াবিনী। ওকে, ইয়ামিনী আমাকে এসএমএস করেছেন। মেহেদি আমাকে এসএমএস করেছেন। সো আরো অনেকে দেখতে পাচ্ছি আমাকে এসএমএস করছেন এখনো পর্যন্ত। আশিক এসএমএস করেছেন লালবাগ থেকে, আছে লালবাগ থেকে প্রচুর এসএমএস আসছে। পরাগ ঝালকাঠি থেকে এসএমএস করেছেন আমাকে। যাই হোক, আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমি একটু পড়ে ফেলতে চাই। আর সেই ঘটনাটা ছিল এরকম যে, সেটা ছিল, আমি বলেছিলাম যে আজকে যে ঘটনাগুলো আমি পড়ব সেই দুটো ঘটনাই 2009 সালে। তার আগে জানিয়ে দিই যে আমাকে এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান তারা ইমেল অ্যাড্রেসটি তাদের জন্য জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ভূত এফএম, হুইচ ইজ BHOOTFM এট দ্য রেট রেডিও ফুর্তি RADIOFOORTI ফুর্তি.fm। এখানে আপনারা ইমেল করতে পারেন অবশ্যই নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ। এছাড়া আপনারা সাউন্ড ফাইল পাঠাতে পারেন রেকর্ড করে, যারা রেকর্ড করে সাউন্ড ফাইল পাঠাতে চান, অবশ্যই সাউন্ড কোয়ালিটিটা একটু বেটার হতে হবে সেজন্য। আর যাই হোক, আমি ঘটনায় চলে যাই। সেটা ছিল 2009, ডেট মনে নেই। আমি যে বিল্ডিংটায় থাকি সেই বিল্ডিং এ আর এক মেয়ের সাথে আমার তখন খুব ভালো একটা রিলেশন ছিল। আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসতাম। আমাদের বিয়ের কথাবার্তা চলছিল সেই সময়। যেহেতু বিয়ের কথাবার্তা চলছে সেহেতু আমাদের প্যারেন্টসরা আমাদের দেখা সাক্ষাতে বারণ করে দিয়েছিলেন। আমরাও তাদের কথা মতো অবাধ্য হইনি। দেখা হতোই না তেমন আমাদের। বাট আমরা একদিন ডিসাইড করলাম যে লুকিয়ে দেখা করব, যেহেতু একই বিল্ডিং এ থাকতাম, সেহেতু ঠিক করলাম যে রাতে ছাদে গিয়ে দেখা করব। ওকে SMS দিয়ে জানিয়ে দিলাম যে রাত ঠিক 12টায় যেন ও ছাদে যায়, আমার এন্ড আমাকে একটা মিস কল দেয়। আমি ঘোড়ার কাটা যখন ঠিক 12টা, তখন রেডি হলাম ছাদে যাওয়ার জন্য। বাট ও তখন আমাকে ফোন করে বলল যে বাসায় একটু প্রবলেম হয়েছে, 12টায় না গিয়ে 2টার দিকে যাবে। আমিও রিপ্লাই দিলাম ওকে। দেন আমি রাত ঠিক 2টায় চুপি চুপি ছাদে উঠলাম। সেদিন যে চন্দ্রগ্রহণ আমি জানতাম না, চারপাশ দেখি ঘুটঘুটে অন্ধকার, কোথাও কারো কোনো সারা শব্দ কিছুই নেই, শুধু ঝিঝি পোকাদের আওয়াজ পাওয়া যাচ্ছিল। আমি ওকে খুঁজতে লাগলাম, ভাবছিলাম ও আমার আগে এসে আমার জন্য ওয়েট করছে কিনা, বাট আশেপাশে কোথাও ওকে দেখতে পেলাম না। আমাদের ছাদে একটা অনেক বড় পানির ট্যাঙ্ক ছিল, রাতের অন্ধকারে ওটাকে একটা বিশাল বড় মনস্টারের মতো লাগছিল। ওকে দেখে আমার বুকের পাটা হিম হয়ে গেল। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করব, থাকব নাকি চলে যাব। তো প্রায় 30 মিনিট এভাবে চলে গেল। আমি ঠায় দাঁড়িয়েছিলাম, বুক ঢিপ ঢিপ করছিল। হঠাৎ একটা কিসে যেন আওয়াজ হলো, আওয়াজটা আমি কোন দিক থেকে আসছিল ঠিক বুঝতে পারলাম না। তো আমি একা থাকলে অনেক আগে নেমে যেতাম ছাদ থেকে, বাট আমি যদি নেমে যাই ও আর ও যদি এসে পড়ে তাহলে কি হবে। সুতরাং আমি নেমে যাচ্ছিলাম না, ঘড়ির কাটা কয়টা জানি না, বাট আমার কাছে যেটা মনে হলো যে পানির ট্যাঙ্কের পেছনে কিছু একটা নড়ে উঠল। আমার মাথা থেকে ভয়ের যা চিন্তা ছিল সেই চিন্তা একদম সরে গেছিল। আমার মনে হচ্ছিল যে যার জন্য গভীর রাতে আমি ছাদে এসেছি সে নিশ্চয়ই আমাকে বোকা বানাচ্ছে। তখন একদম ভয় টয় সবকিছু ভুলে গিয়ে স্বাভাবিক একটা মানুষ হয়ে উঠলেন তিনি। আস্তে আস্তে আমি ওই পানির ট্যাঙ্কের কাছাকাছি যেতে শুরু করলাম। যত কাছে যাই তত আওয়াজ বাড়তে থাকে, আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আওয়াজের উৎস। এবং আমি যখন ছাদের একদম লাস্ট মাথায় চলে আসি তখন দেখি একটা কালো কুচকুচে লোক আমার দিকে তাকিয়ে আছে, লোকটার চোখ নেই। আমি অবাক হয়ে দেখলাম যে চোখের মানে লোকটার চোখে যে কোটর আছে বাট চোখ নেই, এক টুকরো হোয়াইট ব্রেডে যদি এক গাদা লাল পিঁপড়া ছেড়ে দেওয়া হয় তবে যেমন দেখা যাবে ঠিক সেই রকম লাগলো ওই কালো লোকটার চোখের কোটরটা। লোকটা আমাকে দেখে হাসলো, আমি আরো অবাক হয়ে দেখলাম যে তার মুখের ফাঁক দিয়ে জিভটা আলতো করে বেরিয়ে আছে। লোকটা দিব্যি মেয়েলি গলায় আমাকে বলল, এত দেরি করলে কেন, সেই 12টা থেকে এখানে একা একা দাঁড়িয়ে আছি। আমার মাথাটা ঘুরে উঠল, আমার পেটের ভেতর কেমন যেন একটা পাক দিয়ে উঠল। আমার আর কিছু মনে নেই, চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে, আমি ছাদে একা পড়ে আছি আর আমার আশেপাশে পুরো বিল্ডিং এর মানুষ। এই হলো আমার এক্সপিরিয়েন্স। আমি আজও জানি না কি দেখেছি সেদিন, জানি না কি ছিল সেটা, চোখবিহীন সেটা কি কোনো জন্তু ছিল কিনা, নাকি কোনো মানুষ ছিল, নাকি অন্য কিছু ছিল, তো সেটা জানা নাই। বাট শুধু এইটুকু জানি আমি কিছু একটা দেখেছি, কিছু একটা এক্সপিরিয়েন্স করেছি, যা করেছি তার সাথে বাস্তবতার কোনো মিল নেই, বাট ফিল করেছি আমি, নিজের চোখে দেখেছি আমি, যার আজও কোনো মানে সমাধান আমি দিতে পারবো না, আমি কোনো যুক্তিতে যেতে পারবো না, কজ এই জিনিসটা আমি আর কখনো এক্সপিরিয়েন্স করিনি। আর এরপর আমি আমার বউ রাতে আমরা অনেক ছাদে হেঁটেছি, দেখেছি পাশাপাশি হেঁটেছি, বৃষ্টিতে ভিজেছি, বাট কখনো আর কিছু দেখিনি। শুধু আমার ওয়াইফ মাঝে মাঝে কেমন যেন আনমনা হয়ে যেত আর বলে উঠত, ওই চলো না ওই যে পানির ট্যাঙ্কের পেছনটাতে যাই। তখনই সেই অভিশপ্ত মানে সেই রাতের কথা আমার মনে পড়ে যেত আর আমি ওর হাতটা শক্ত করে চেপে ধরতাম। এই ছিল ঘটনা। সুতরাং এই ঘটনাটাও আমার কাছে খুব অদ্ভুত টাইপের লেগেছে, খুব উইয়ার্ড লেগেছে, যে আপনি ঠিক সত্যি কারো জন্য ওয়েট করেন, আর ঠিক সেই মুহূর্তে যদি আপনি দেখেন যে যার জন্য ওয়েট করছেন তিনি না এসে অন্য একজন কেউ আসলো, তখন আপনারও নিশ্চয়ই এরকম একটা অনুভূতি হবে। সো আপনার যদি এরকম ধরনের কোন ঘটনা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে SMS করে জানান, এবং SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের আরো একজন গেস্ট রয়েছে, আমরা তার সাথে এখন কথা বলবো, এবং তিনি একজন তিনি আর কি ডাক্তার হতে যাচ্ছেন এবং মানে সেই এবং তার মেডিকেল এবং তার অ্যানাটমি রুম তার সার্জারি রুমের বেশ কিছু ঘটনা তিনি আজকে আমাদের সাথে শেয়ার করার জন্য এখানে এসেছেন, যে অনেক কিছু হয়তো ঘটে। এর আগে আমরা কিছু ডাক্তারদের পেয়েছিলাম, যে কজন ডাক্তারদের যারা তাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করেছিলেন এবং আপনাদের অনেক ভালো লেগেছিল, সেজন্য আমরা ট্রাই করেছিলাম যে আবারও যদি এরকম কোন মানে এই ফিল্ডের কাউকে আনা যায়। সো আমরা সেরকমই একজনকে নিয়ে এসেছি যিনি আপনাকে অপারেশন থিয়েটারের কিছু ঘটনা এবং কিছু অ্যানাটমি রুমের কিছু ঘটনা আপনাদের সামনে মানে একদম জাস্ট নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবেন আর কি। সো আপনার পরিচয়টাকে দিবেন।
আমি অনুপ।
ওকে,
আমি শাহাবুদ্দিন মেডিকেল কলেজে
রাইট
ফিফথ ইয়ারে আছি এখন। তো আমার কাহিনীটা শুরু ফার্স্ট হয়েছিল থার্ড ইয়ারের দিকে। থার্ড ইয়ারের দিকে আমাদের মানে ওয়ার্ডে কাজ করতে হয়, ওয়ার্ডে আমাদের রোগী দেখতে হয় আর রোগীর হিস্ট্রি নিতে হয়, তারপর ডাক্তার আমাদের মানে জাস্ট প্র্যাকটিস, আমাদের এখানে তো ডাক্তারের কাজটাই প্র্যাকটিস। সো অ্যাজ এ পার্ট অফ এ প্র্যাকটিস আমাদের স্যার যখন আমাদের তখন আমাদের স্যার যে স্যার ছিলেন মুস্তাফিজুর রহমান স্যার, তখন উনি আমাদের বললেন এখানে একটা রোগী আছে, এই রোগীটা কলিসিস্টাইটিসের রোগী, তো তোমরা হিস্ট্রি নাও। তো আমাদের হিস্ট্রি নেওয়ার জন্য আমরা গেলাম, আমাদের 10টার দিকে আমাদের ওয়ার্ড শুরু হয়। তো 10টার কিছু পরে আমরা গেলাম, স্যার আমাদের বলল হিস্ট্রি নেওয়ার জন্য। তো স্যার আমাদের কিছু বলে দিছিল যে এই রোগী মহিলা আর জাহানারা খাতুন নাম,
ওকে
55-57 ইয়ার্স ওল্ড, এবং তার তোমরা এর হিস্ট্রি নিবা, তার ফ্যামিলি হিস্ট্রি, তার কি কি প্রবলেম আছে, এখন কি প্রবলেম হচ্ছে বা আগে কি প্রবলেম ছিল, এভরিথিং ডিটেলস তোমরা নিবা। এবং স্যার আমাদের ওই রিপোর্ট গুলা চেক করেন, ওই চেকের উপর আমাদের আবার মার্ক আছে। সো আমরা অনেক কিউরিয়াস ছিলাম, আবার আমাদের একটু ভয় ভয় ছিল যে যতটা পারি ভালো করে করবো, টিচার যেহেতু মার্ক আছে টিচারদের ইমপ্রেশনের ব্যাপার আছে। তো আমার আমি আর আমার কয়েকটা ফ্রেন্ড আজাদ, সুজিত, পূর্ণ, দর্পণ কয়েকজন মিলে গেলাম। তারপর মহিলাটা শো ছিল আর পাশে তার এক নাতনি ছিল, সেখানে খেলা করতেছিল। তো মহিলাটা যেহেতু অসুস্থ তো তার চেহারা একটা ইনলুকিং ভাবই ছিল, তো আমরা তার কনসার্ন নিলাম যে আমরা এখন মেডিকেলে পড়তেছি, আমরা কি আপনার হিস্ট্রি নিতে পারি বা আপনার কথা বলতে পারি। তো অ্যাজাজল তিনি আমাদের অনুমতি দিলেন। তো তার নাম জিজ্ঞেস করলাম, উনি নাম বললেন, বয়স বললেন, তারপর ফার্স্ট একটু নার্ভাস ছিলেন, কিছু আমাদের বলতে চাইতেছিলাম না যে এখানে ইয়ং স্টুডেন্ট এদের সাথে মানে কি বলবো হয়তো এরকম কিছু ভাবতেছিলেন। পরে আমাদের হিস্ট্রি নেওয়ার কিছু প্রসেস আছে, টিচার আমাদের শিখান যে আগে রোগীর সাথে ফ্রি হও। তো আমরা ফ্রি হওয়ার চেষ্টা করলাম, কিছুক্ষণ পর হ্যাঁ পেশেন্ট একটু ফ্রি হলো,
আচ্ছা
সে তার সব ডিটেলস বলতে রাজি হলো আমাদের সাথে। তো বলতে বলতে আমাদের তার রোগীর পাস্ট হিস্ট্রি জিজ্ঞেস করতে হয়, আপনার ফ্যামিলিতে কোনো মানে
এরকম ধরনের কোনো ঝামেলা
আছে কিনা বা আপনার এখন কি সমস্যা হইতেছে, আপনি কি মেডিসিন নিতেছেন, আগে কোনো মেডিসিন।
পেশেন্টটা তো মারা গিয়েছিল।
হ্যাঁ পেশেন্টটা পড়ে গিয়েছিল।
আচ্ছা বলেন।
তো রোগী তার আস্তে আস্তে বলতেছে ধীরে ধীরে যে হ্যাঁ আমার এখানে খুব ব্যথা করে, আমার বুকে ডান দিকে খুবই ব্যথা করে। মানে গ্রাম থেকে রোগী আসে সে তো ডাইরেক্টলি আমাদের মেডিকেল টার্ম ইউজ করতে পারে না, সে তার খাস বাংলায় বলতেছিল, তার ভাষায় বলতেছিল যে আমার বুকের নিচে ডান দিকে খুব কামড় দিয়ে উঠে, খুব ব্যথা করে, মানে আমি চিৎকার করি, কেউ মনে হইতেছে কিছু নিয়ে যাইতেছে আমার ভিতর থেকে।
আচ্ছা
আমি যখন ব্যথাটা করে আমি শ্বাস নিতে পারি না, মানে অনেক খারাপ লাগে। তো আমাদের সবার কাছে একটু আমরা সব কিউরিয়াস ফিল করলাম, তো আমরা ভালো করে রোগীর খুঁটিনাটি জিজ্ঞাসা করা শুরু করলাম যে কি হয়েছে। তারপর সে একটু চুপ করে থাকলো, চুপ করে থাকার পর হঠাৎ করে সে চিৎকার করে উঠলো যে না আমি স্যার বলছে, মানে আমার ডাক্তার স্যার স্যার বলেছিল যে স্যার বলছে নাকি আমার অপারেশন করতে হবে, তো সে অপারেশন করাবে না, সে চলে যাবে। সে তার নাতির ডাক দিয়ে বলতেছে তোর মায়ের ডাক দে, ও তার ভাষায় বলতেছে তার মা তোর মায়ের ডাক দে আমরা চলে যাব,
আচ্ছা
অপারেশন করাবো না। তারপর আমরা বললাম কেন অপারেশন করাবো না, না না আমি অপারেশন করাবো না, সে চিৎকার করতেছে। সো তখন আমাদের কয়েকজন গেল স্যারকে ডাকার জন্য, যে রুগী শাউট করতেছে, সো ডাক্তার ডাকার জন্য গেল। তো এর মধ্যে আমরা তার পাশে জিজ্ঞাসা করা শুরু করলাম যে কি হয়েছে আপনি, মানে কি জন্য চিৎকার করতেছে। তারপর সে একটু আস্তে আস্তে বলা শুরু করলো যে তার এই যে সে বলতেছে কলিজার রোগ, তার ওয়ার্ড করেছে এরকম যে আমার কলিজার রোগ হয়েছে, তো আমি বাঁচব না, বাঁচবো না, আমার কলিজার রোগ হয়েছে, আমি মারা যাবো, আমার এই অপারেশন করার দরকার নেই। তো আমি বললাম কেন এরকম, কেন কেন চিন্তা করতেছেন কেন এরকম, বলছে আমাকে পরিবারে কেউ বাঁচে নাই, সো আমিও বাঁচবো না,
আচ্ছা
আমার বাঁচা সম্ভব না।
ওকে,
তো সে আস্তে আস্তে কাহিনী বলতে লাগলো যে তার ফ্যামিলিতে সাতজনের মতো একই রোগ হয়েছে।
ওকে,
এবং তার প্রিভিয়াস হিস্ট্রি এরকম বলে সে হলো সেভেন্থ সিরিয়ালে, বাকি পাঁচজন মারা গেছে একই কেসে।
আচ্ছা,
ফার্স্ট তারা কয়েকজন বিনা চিকিৎসায় মারা গেছে, মাঝে যারা ছিল তারা চিকিৎসার পরও মারা গেছে। তো তার একটা ধারণা ছিল যে সে বাঁচবে না, যেহেতু তার ফ্যামিলি হিস্ট্রি এরকম, সে তার সে বাঁচবে না, সে চিকিৎসা করবে, সে মনে করছে সে অপারেশন করলে মারা যাবে, এরকম একটা ধারণা হইতেছিল। তো উনি বলতেছিল যে যেহেতু তার মারা যাওয়ার চান্স খুব বেশি, সে করবে না। তো আমি বলছি কেন করবে না, অনেক ফোর্স করতেছে কেন করবে না। তো বলতেছে যে আমাদের পেরেক দিছে,
পেরেক দিছে,
তার কথা ছিল পেরেক দিছে, পেরেক দেওয়া জিনিসটা কি
বলছে,
বদদোয়া শান্তি, মানে উনি বুঝতে পারলাম যে বদদোয়া শান্তি। তারপর ফুল স্টে সে এরকম বললো তাদের ফ্যামিলিতে আগে জমি জমানোর কিছু প্রবলেম হয়েছিল,
আচ্ছা
তো ওই জমি জমা প্রবলেম নিয়ে তার ফ্যামিলি পুরোপুরি যে ছিল সে তার যে অপোজিট ছিল তার তাকে মার্ডার করছিল, এবং সে বলছিল তার কলিজা উপরে নিয়েছে, এরকম ভাবে বলছে সে তার কলিজা উপরে নিয়েছে, সেই জন্য তার বউ তার অভিশাপ দিছে, তাদের পরিবারে অভিশাপ দিছে যে তোরা সব তোদের সব আল্লাহ তোদের সব কলিজা উপরে নিবে, তোরা আমার স্বামীর এরকম করছিস,
আচ্ছা
তোদের সবার কলিজা উপরে নিবে। তখন মহিলা একটু থামলো, বলতেছে সে আবার কান্নাকাটি শুরু করলো,
আচ্ছা
যে আমাদের বলতেছে আমাদের স্যার করবে, স্যার আমাদের বাঁচান, আমি বাঁচুন না, আমার বাঁচান। তখন আমরা নেওয়ার পর টিচার আসলো, আমাদের টিচারের কল করা হয়েছিল, সে শুনছে যে রোগী শাউটিং করতে সে আসলো, সে রোগীকে অনেক অভয় দিল যে না কোনো সমস্যা হবে না, আপনার রিপোর্ট গুলো সব নর্মাল, তার রিপোর্ট গুলো আমরা দেখলাম
সব নর্মাল,
নর্মাল মানে কি জাস্ট অপারেশনটা করলে ঠিক হবে, কলিসিস্টাইটিস এর অপারেশন আছে বাংলাদেশ এখন উন্নত হয়ে গেছে মেডিকেলে, তো এটা কোনো মেজর বা কোনো রিস্ক নাই, এতে রিপোর্টে ওরকম মানে ম্যাসিভ কোনো সমস্যা না, তো অপারেশনটা করলে হ্যাঁ মানে তার কিউর হয়ে যাবে।
ওকে,
তখন স্যারও তাকে অনেক দিল যে আপনার কোনো সমস্যা হবে না, আপনি অপারেশনটা করান। তখন যখন আমরা চলে আসলাম পরের দিন সকাল 10টায় ওটিতে আমাদের ওটি হবে, উনি অপারেশন হবে, তো আমরা চ্যানেলটা থেকে প্রিপেয়ার ছিলাম, আমাদের ওটি ড্রেস পরে প্রিপেয়ার হলাম, তো আমরা ঠিক সময় 10টার দিকে গেলাম অপারেশন থিয়েটার। তো এর আগে প্রি অপারেটিভ রুমে রোগীকে নিতে হয়, তার ড্রেস আপ ড্রেস চেঞ্জ করতে হয়, তার মানে প্রিকশন যাতে জানি
তারপরে
সে তখন হঠাৎ করে চিলেছিল শুরু করছে, আবার তার একই কথা যে আমি বাঁচবো না, আমি মারা যাবো, শুধু মানে আমারে এগুলো করে না, আমি করলে মারা যাবো, ধারণা তার এখন অপারেশন করলে তার মৃত্যু হবে।
আচ্ছা,
সে অনেক চিলাচিলি করতেছিল, আশেপাশে নার্সরা ছিল, তারা ধরে বুঝাইলো ডাক্তার আসে, তাকে বুঝালো না কিছু হবে না, রিপোর্ট গুলো ডাক্তার নিয়ে দেখাইতেছে, দেখেন আপনার রিপোর্ট গুলো কোনো সমস্যা নেই, আপনি কেন চিলাচিলি করতেছেন। তারপর তাকে ওটিতে নেওয়া হলো, তারপর প্রসেসিং চলতেছিল, তার সিজার দিয়ে তার এখানে করার পর অপারেশন চলতেছিল। তো এক পর্যায়ে ডাক্তার যখন ওপেন করলেন অ্যাবডোমেন, পেটটা যখন ওপেন করলেন, সেও পুরা থান্ডার ফেস,
যে
তার অ্যাবডোমেনের ভিতর এরকম কেন অবস্থা, লিভার নেক্রোসিস হয়ে গেছে, সব সোয়েলিং হয়ে গেছে পাশের অর্গান গুলা, সেও থান্ডার, যে এরকম কেন হবে, আমার রিপোর্ট তো এগুলো শো করে না।
রাইট,
তো সে পাশ একটু ঘাবড়ে গেছে। তো স্যার পাশে ডাক্তার সাথে আলোচনা করে তারপর সে আবার অপারেশন শুরু করলো এবং সে অপারেশন করলো যতটুক পারে সে করছে। এবং তার ডাউট ছিল যে এরকম করলে এখানে এর থেকে আর ভালো চিকিৎসার দরকার হবে।
ওকে,
তো সে ওয়েস্টার্ন গুলা এখান থেকে অপারেশন করলো। অপারেশন করার পর রুগীকে মানে কয়েকদিন রুগী ছিল হসপিটালে, তারপর ডিসচার্জ করলো, তাকে পিজি হসপিটালে পাঠানো হলো। পরে আমরা যেহেতু ওইটা নিয়ে অনেক কিউরিয়াস ছিলাম যে রোগী এরকম এরকম বলছে, যে আনআসল কাহিনী তো ছিল, আমরা টিচারকে খোঁজ নিতাম, স্যারও পিজিতে ওখানে বসতেন, স্যার ওখানে প্র্যাকটিস করতেন, তো স্যারের কাছে খোঁজ নিতাম স্যার রোগীর কি অবস্থা। এবং আমরা তখন যখন শুনলাম, আমরা কয়েকটা ফ্রেন্ড ছিলাম, জাস্ট শোনার পর আমরা উপর থান্ডার ছিলাম, দাঁড়াই ছিলাম যে এরকম কেন হবে।
রাইট,
রোগী যেটা বলছে তা সেটা মিলে গেছে এবং সে বাঁচে নেই।
এই ছিল ঘটনা। তো আমি একটা কথা একটু জিজ্ঞেস করতে চাই, আমাদের মধ্যে আমরা আজকে অনেক এসএমএস পেয়েছিলাম শুরু থেকেই, এবং অনেক ঝামেলার পরেও সাকিব ভাই এসেছেন আমাদের, সাকিব ভাই এখন আমাদের সাথে আছেন। সাকিব ভাই, এই ঘটনাটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে ও একজন ডাক্তার, তো ও যেটা বললো আর কি, যে ওই যে মহিলার অপারেশন একটা খুব সিম্পল একটা অপারেশন ছিল, এবং মহিলা বারবার করে বলছিল শুরু থেকেই যে আমি বাঁচবো না, আমার ফ্যামিলিতে কেউ আসলে এরকম ভাবে বাঁচে নাই, এবং তারা দেখলো যে আল্ট্রাসাউন্ডে যে রিপোর্ট পেয়েছে সেই রিপোর্ট টিপোর্ট সবকিছু ভুল করে যখন ওপেন করলো, তখন দেখলো ভিতরে পুরো অন্য একটা দৃশ্য, এবং মানে আসলে সেই মহিলাকে বাঁচাতে পারে নাই, সেটা এতক্ষণ ধরে বলছিল। খুবই আজব ঘটনাটা যদিও,
এটা খুবই আজব, খুবই
সেটাই। তো আমরা
এটা কি মানে ফ্যামিলিতে নাকি
যে এরকম করে কেউ বাঁচে নাই, কেননা তাদের তার বড় ভাই, তার দাদার, তার ভাই, মানে তাদের ওই যে একটা ফ্যামিলিতে প্রবলেম হয়েছিল, এখানে যে খুনাখুনি
ব্যাপার,
মানে যাকে খুন, মানে ওর ফ্যামিলির একজন তার প্রতিবেশীরে খুন করছিল, তার তখন তার ওয়াইফ মানে তাদের পেরেক করছে, সে বলতেছিল যে পেরেক করছে এরকম, তো বলছে যে তোরা আমার স্বামী মানে মানে খুনাখুনির জন্য ওদের মানে কলিজা উপরায় নিছে, সে বৈরম্বা বলতেছিল, তার ল্যাঙ্গুয়েজে বলতেছিল যে আমার কলিজা উপরায় নিছিল। তো তার ওয়াইফও বলছে আল্লাহ তোদের সব তোদের সারা গোষ্ঠীর কলিজা উপরায় নিবে, তোরা আমার সাথে এরকম করছিস।
দিলে যে বদ্ধ তার উপরে আবার একটা রিমাউন্ড আসে, আমরা একটু বুঝিস্ট সবাই বদ্ধ হতে আর কি।
আচ্ছা,
মানে ইটস নট দ্যাট আমি বদ্ধ দিলাম
আমি বেঁচে গেলাম,
আমি ওটা হবে না, ইটস গোয়িং টু কাম ব্যাক, নেগেটিভিটি থেকে অলওয়েজ নেগেটিভিটি বের হয়, জাস্ট লাইক পজিটিভিটি থেকে অলওয়েজ পজিটিভিটি বের হয়। সো আনফরচুনেটলি ওই মহিলার ব্যবসায় যারা বা তার তো ক্ষতি হয়ে গেছে যে অরিজিনালি কার্স করছে, তো এই
ওর একটা ঘটনা আছে সেটা ও বলতে পারে, সেটা হচ্ছে অ্যানাটমি রুমের যে ঘটনাটা, তাই না? সেই ঘটনাটা একটু ছোট্ট করে। আচ্ছা, মাঝখানে আরেকজন আছেন, তিনিও ইচ্ছা করলে বলতে পারেন।
তার আগে আমি তো বলিনি, আমাকে অ্যাকচুয়ালি অনেক জ্বালাচ্ছে ফেসবুকে যে ওরা নাকি চিটাঙ্গে 23 জন না 26 জন মিলে বেটা শুনছে আর কি।
আচ্ছা
এটা বলতে হবে, ওর নামটা বলতে বলছিল, নামটা ভুলে গেছে।
হাই হাই
সরি, কিন্তু তোমার 26 জন মিলে মাত্র 3 জন শুনছে তো বলছিল তোকে সাই হ্যাপি হ্যাপি।
আচ্ছা
কোন ছাদে ওরা সবাই মিলে একসঙ্গে ভাত শুনছে?
আচ্ছা এবং আমি যতদূর জানি আজকে মনে হয় আপনাদের কনসার্টও ছিল, কনসার্টের পাশে
হিট শো, দেয়ার ওয়াজ দ্য ব্যাটল অফ দ্য ব্যান্ডস, 10টা ব্যান্ড ছিল, সবাই প্লে করলো, অল এক্সেলেন্ট। বাট যেটা হয়েছে যে 5-6 ঘন্টা গরমের মধ্যে বসে থাকতে হয়েছে। ফ্রেন্ডের বিয়েতে ওখানে পথে করলাম বনি, মানে যাতা অবস্থা বনি টুনি ওখানে গেলাম, ঠিকঠাক মতো করে টুরে এখানে এসে আবার এখন আটতলা বাইতে ফেলে
সেটাই
আমি আল্লাহর কসম
আরো কিছু ঘটনা আছে আপনি বলছিলেন, সেরকম ছোট দুই একটা ঘটনা আমি শুনি তাহলে।
এখন আমি যে ঘটনাটা বলবো সেটা আজ থেকে আর কি, সরি, সেটা আর কি যখন আমি ক্লাস 4 এ পড়তাম তখন ঘটেছিল। ছোট করে বলি, আমি আর কি আমি ঘুমাচ্ছিলাম এজ ইউজুয়াল প্রতিদিন মতো, সেদিন আর কি আমার এক পাশে নানু আর এক পাশে আমার মামা ঘুমাচ্ছিল, আমি ঘুমাইছি। তো তখন আর কি হঠাৎ করে মাঝরাতে আর কি ফজর আজানটা দেওয়ার পর আর কি আমাদের তখন বাসার পাশে মসজিদ ছিল, মসজিদে যে নামাজ পড়াচ্ছে সেই সাউন্ডটা শুনতে পাচ্ছি, ঘুম ভাঙার পরে সাউন্ডটা পেয়েছি। তো আমার ঘুম ভাঙে হলো আর কি আমাকে একটা ফিমেল ভয়েস ডাকছে আর কি, এই এরকম করে ডাকছে। এই ভয়েসটা শুনে আমার ঘুমটা ভাঙে, ঘুম ভাঙার পর যে আমি চোখ খুলে তাকাই, তাকিয়ে দেখি যে যেই স্যার আমার মামা শুয়েছিল সেই স্যার থেকে একটা একটা মেয়ে বা মহিলা সামথিং আর কি আমি ব্যাক সাইড থেকে দেখেছি উঠে যাচ্ছে, চুলটা বেনি করা আর বড় একটা ম্যাক্সি পরা, তো উঠে যাচ্ছে সেটা আমি দেখছি। দেখে আমি আর কি ঘুম থেকে উঠেছি, তো আমার মাথায় অতটা কাজ করে না, আমি জাস্ট পাশ ফিরে শুয়েছি, তখন আমার মাথায় কাজ করছে যে পাশে তোমার মামা শুয়েছিল, এটা কে উঠে গেল? তখন আমি আর কি এটা তো তখন আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম, 5 মিনিট চিন্তা করছি কি করা যায়। আমি আমার নানুকে ডাক দিছি, নানু নানু উঠো উঠো, মামা কোথায় গেল? যখন এগুলো আমি জিজ্ঞেস করতেছি তখন আমাকে পিছন থেকে আর কি আমাকে উদ্দেশ্য করে কেউ হাসতেছে আর কি, আর কি হাসিটাও আর কি অনেক ভয় পাওয়ার মতো আর কি, ভয় লাগে শুনলে। যাই হোক, তো হাসিটা শুনছি আমি, ওটাকে পাত্তা দিই না, নানু জিজ্ঞেস করছি, নানু বলে মামা তো যে তোমার পিছনে শুয়ে আছে। আমি ঘুরে আর কি পিট পিট করে চোখ একটু তাকিয়ে দেখছি যে হ্যাঁ মামা শুয়ে আছে, ওকে ফাইন। তখন আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতেছি বাট পারতেছি না, যা দেখছি যা শুনছি পারতেছি না। তো আমি একবার ভাবলাম যে সাহস করে আমি তাকাই, দেখি চারপাশে কি আছে, কিছু দেখি নাকি। ফার্স্ট আমি রুমের চারপাশে তাকালাম, কোথাও কিছু নাই, চিপাগুলোতেও তাকাইছি যেখানে থাকতে পারে সেখানেও কিছু নাই। বাট যেই আমার আর কি জাস্ট বাম দিকে সোফার মধ্যে চোখ গেল, দেখি সোফায় একটা মাথা, অনলি একটা মাথা, হেড আমার দিকে তাকিয়ে আছে আর কি, জাস্ট কোয়াইট কি বলবো রক্তাক্ত হয়ে তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে, চুলগুলো খাড়া খাড়া হয়ে আছে, আমার দিকে তাকিয়ে হেসে আছে, একটা মাথা, অনলি মাথা আর কিচ্ছু না সোফার মধ্যে। তো এটা দেখে তো আমার চোখ একদম টাইট করে বন্ধ করে ফেলছি, এখন আর আমি তাকাবো না। যাই হোক, ওইভাবে আমি চোখ বন্ধ করে প্রায় 10 মিনিটের মতো ছিলাম। তখন আমি ঘুমাতে তো পারছি না, ঘুমানো পসিবল না এই সিচুয়েশনে, চিন্তা করতেছি কি করবো কি করবো। আমি সাহস করে নানুকে অনেক জোরে জোরে কান্নাকাটি করে উঠেছি, উঠে আর কি নানুকে বলছে আমার লাইট জ্বালো, আমি ওখানে কি জেনে আসছে। তো নানু লাইট জ্বালাচ্ছে, লাইট জ্বালানোর পর আমি চোখ খুলছি, চোখ খোলানোর পরে আর কি আমি দেখি ওখানে কোথাও কিচ্ছু নেই। তো আমি নানুকে বললাম যে নানু আমি এখানে থাকবো না, আমি আজকে মা বাবার সাথে গিয়ে থাকবো। তো নানু লাইট নিভাইছে, বলছে আচ্ছা ঠিক আছে মা বাবার রুমে গিয়ে থাকো। তখন লাইট যেই নিভাইল, অন্ধকারে তো একটা লাইট ভিশন দেখা যায় জাস্ট আর কি, আমার নানু যে এখানে দাঁড়িয়েছে স্ট্রাকচারটা তো দেখা যায়, স্ট্রাকচারটা দেখা যাচ্ছে। বাট হঠাৎ করে আর কি দেখি যে মাঝখানে একটা ব্ল্যাক গ্যাপ আর কি, একটা স্ট্রাকচার, ব্ল্যাক স্ট্রাকচার আর কি, ওই গ্যাপটার কারণে আমি নানুকে দেখতে পারতেছি না পুরাটা। তো আমি নানুর দিকে হেঁটে যাচ্ছিলাম, তো তখন আর কি ওই গ্যাপটার ভিতর দিয়ে আর কি ওই স্ট্রাকচারটার ভিতর দিয়ে আমি হেঁটে চলে গেছি আর কি, টাচ করা যায়নি। তো যাই হোক, তো সেদিন রাতে আমি গিয়ে ঘুমিয়ে গেলাম। আমাকে জিজ্ঞেস করছিল আমার মা যে কি হয়েছে, কি হয়েছে বলো। আমার বাবা জিজ্ঞেস করছে কি বলো, আমি বলছি আমি কিছু বলিনি। সেদিন অনেক শক ছিলাম, কিছু বলতে পারিনি। তো পরের দিন আমি আর কি দিনের বেলা বলছি সবাইকে ঘটনা খুলে। তো পরের দিন রাতে আবার আমাকে একটু হালকা পাতলা ডিস্টার্ব হয়েছে, যেমন আমি ওইদিন মার রুমে শুয়েছিলাম, খাটে শুয়েছিলাম, পিছন থেকে আমাকে আর কি মাথার মধ্যে গুতা মেরে, তারপরে খাটের ওই সাইড থেকে আমার পা ধরে টান দেয়, আবার কি কি যেন করে পাই আর কি, ফিলিংস পাই বলতে পারতেছি নাকি, কিন্তু গুতা মারছে, টাচ করছে, এই ফিল গুলো পাইছি। তারপরে আমি ওগুলোকে তেমন আর কি পাত্তাই দিন, আমাকে ধরতেছে আমি যে ভয় পাচ্ছি এটা আমি বুঝতে দিন, আমি জাস্ট ওইভাবে স্টিল হয়ে শুয়েছিলাম, দেন নাথিং এলস আর কি, তারপর আর কিছু হয়নি। ও হ্যাঁ, আর তার প্রায় এক বছর পরে আমি একবার কি দিনের বেলা তখন টিভি দেখতেছিলাম, কার্টুন দেখতেছিলাম রুমে বসে, হঠাৎ করে আবার সেই একদম সেম টোটালি কপি পেস্ট ভয়েসটা আমি পাইছি। এই এইটুক এইটুক শুনে আমি আশেপাশে তাকাইছি, দেখি কিছু নাই, পরে আমি রুম অন্য রুমে চলে গেছি হেঁটে, এইটুক, তারপর আর কিছু হয়নি।
ওকে, এই বাসাটা কি মানে অনেকদিন ছিল তোমরা?
প্রায় অনেকদিন, তখন আমি যখন আসি তখন আমি ক্লাস ওয়ানে ভর্তি হইনি, আর ওখান থেকে আমি এসএসসি যখন পরীক্ষা দিব তখন এই বাসা চেঞ্জ করছি, এখন বর্তমান যে বাসা সেই
বাসা।
ওখানে আমি আসলে কারোর সাথে ছোট ছিলাম তো এগুলো আর কি ডিসকাস করি নাই, জানা মতে এখানে আর কি ওই বাসাটাই কেউ কিছু এক্সপিরিয়েন্স করে না, আমি একাই করছি।
তাহলে কি আপনি ছোট করে বলে ফেলবেন আপনার ঘটনাটা, আপনি কি পরে বলতে যাচ্ছেন? ওকে, সো আমার যেটা মনে হয় তাহলে একটা ছোট্ট ব্রেক নিয়ে নেই, যারা এস এম এস করতে চান তারা এস এম এস করে ফেলুন আমাদেরকে। এস এম এস করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠাবেন 9840 নাম্বারে। আর এখন একটা গান শুনে আসবো, ডেফিনেটলি এটা হচ্ছে অবভিয়াসলি ক্রিপ্টিক ফাইটের একটা গান। আজকে কি এই গানটা করেছেন? ওকে, তাহলে আমরা এই গানটা শুনি, ডাকো আমার নাম বাই ক্রিপ্টিক ফাইট, চলুন। শুনছেন সবসময় রেডিও পূর্তির সাথে আছি রাসেল, আমার সাথে আছেন এই মুহূর্তে শাকিব ভাই। আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করেছেন এবং আমি দেখলাম যে আজকে ভূত এফএম ইনফ্যাক্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকে জিজ্ঞেস করেছেন যে আজকে আসছেন কিনা শাকিব ভাইরা, সুমন ভাইরা। তো শাকিব ভাই এসছেন আমাদের মাঝখানে এবং আমাকে জীবন ভাই এসএমএস করেছেন, জীবন ভাই বিশেষ একটা কারণে আজকে আসতে পারেননি, সুমন ভাই দেশের বাইরে,
একটু সিঙ্গাপুর গেছেন।
হ্যাঁ, সুমন ভাই দেশের বাইরে, এটা শুনলাম। সো শাকিব ভাই, আমার মনে হয় যে আচ্ছা এস এম এস অনেকেই করেছেন, রাকিব আমাকে এস এম এস করেছেন, আচ্ছা খালি ব্রেক ব্রেক ব্রেক, ওকে হৃদয় লিখেছেন যে শাকিব ভাই দেখো তো, আচ্ছা নাম এস এম এস পড়ছে না, এটা এটা আর কি বলছেন শাকিব ভাইকে যে এস এম এস পড়া হচ্ছে না,
এই যে রাস্তা তো ভালো,
সেটা আমি অনেক এস এম এস করি কিন্তু। আচ্ছা প্রেসিডেন্ট ভূত এস এম এস করেছেন ফরিদাবাদ থেকে, এছাড়াও রাজময় এস এম এস করেছেন, নীলয় এস এম এস করেছেন, কৌশিক এস এম এস করেছেন, টিপু এস এম এস করেছেন এবং ভূত এফ এম এর সব এক্সপিরিয়েন্স তার বিশ্বাস হয় এটা তিনি লিখেছেন আর কি। ওকে, শ্যাডো লিখেছেন যে ভৌতিস্টের আবার সেই একই কোশ্চেন, যে ভৌতিস্টকে দেখতে চান খুব তাড়াতাড়ি এবং সেটা খুব দ্রুত হচ্ছে আশা করছেন সেটাই আর কি। লতা তমাল, তারপরে ত্রিয়া, জয়া চিটাগং থেকে এস এম এস করেছেন, লিখেছেন ভয় পাইছি। নেক্সন সাফার থেকে লিখেছেন যে আমি এবং আমার ওয়াইফ অনেক ভয় পাচ্ছি ও মজা পাচ্ছি। শ্যাডো ভৌতিস্টকে, আচ্ছা শ্যাডো আবার ওই একই কথা বলেছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাকে সুস্মিতা এস এম এস করেছেন পরিবাগ থেকে,
একসাথে
পাঠালে কোথা থেকে বলছেন মানে চিটাগং এর কোন জায়গা থেকে শুনছেন সেটা আমাদের জানাতে পারেন। আমরা মনে হয় ঘটনায় চলে যাই একদম।
আচ্ছা, বেসিক্যালি দিস ইজ এ স্টোরি যেটা আমরা জীবনে টিভিতে দেখবো না, সেই কারণেই আমরা শেয়ার করছি। অ্যাজ ইউজুয়াল আমরা বলতে পারবো না এটা কোথায় কার কি হয়েছে, জাস্ট ঘটনাটা বলি। যেটা হয়েছে যে এই থ্যাংকস টু ভূত এফএম, মানে সবাই মনে করে আমরা ভূত বিশেষজ্ঞ হ্যান তেন এসি, আসলে ওরকম বিশেষজ্ঞ আমরা না। আমরা জাস্ট জায়গায় যাই, গিয়ে রেকর্ড করি যেখানে কিছু হয় নাকি, উই টেক সাম প্রিকশনস, এই তারপরও আমাদের অনেক ঝামেলা হয়েছে। ইনফ্যাক্ট সো মানে ইনফ্যাক্ট সুমন ভাই এখন সিঙ্গাপুর আছে বিকজ অফ ওয়ান অফ দিজ ইনসিডেন্টস, যাই হোক হি ইজ ডুইং ফাইন মাশাল্লাহ। একবার যেটা হলো যে একজন একটা ছেলে, ইয়াং একটা ছেলে আমাদের কন্ট্যাক্ট করলো, যে বললো যে ভাইয়া আপনাদের হেল্প আমার লাগবে।
আচ্ছা,
সো আমরা বললাম যে কি কি হেল্প লাগবে, মানে আমরা ভাবছি কোন ইনভেস্টিগেশন হবে ওদের বাসায় এসে, কি ঘটনা বলবো, ঘটনা একটা অদ্ভুত ঘটনা বললো। ঘটনাটা হচ্ছে যে ওর বোন আছে, একটা বড় বোন, ও ছেলেটা খুব বড় না, ছেলেটা হচ্ছে ধরো ক্লাস সেভেন টেভেনে পড়ে, আর ওর বড় বোন ধরো ক্লাস নাইনে পড়ে,
আচ্ছা
এরকম আর কি, নাইন টেন সামথিং লাইক দ্যাট। সো ও বললো যে ওর বোনের একটা প্রবলেম হয়েছে, ওই প্রবলেমটা দে ওয়ান্ট আস টু সি ইফ ইউ ক্যান ডু সামথিং অ্যাবাউট ইট।
ওকে,
তখন আমরা বললাম যে আমরা তো আসলে ওরকম না, মানে আপনারা অন্য ধরনের হেল্প লাগবে আমাদের, আমরা তো আসলে জাস্ট যেসব বাসায় টাসায় কোনো ঝামেলা হন্টেড বলে লোকজন ওখানে গিয়ে দেখি। ওরা ইনসিস্ট, ওই ছেলেটা ইনসিস্ট করলো যে ভাই আপনি একবার খালি আসেন আপনারা, আমার আরেকটা বড় বোন আছে, মানে বেসিক্যালি ওই ফ্যামিলিতে ওই বাবা, ওদের বাবা নেই, মা মারা গেছেন, সো মা আছেন, মা কিছু করেন না, বড় বোনই বেসিক্যালি হেড অফ দ্য ফ্যামিলি, মানে আরেকটা বোন আছে বড়।
আচ্ছা,
শি স্টিল নট ম্যারিড, সে হোয়াট এভার রিজনে সে বিয়ে করেনি এখনো, সো ওই মোটামুটি ফ্যামিলিটা চালায়। শি ইজ অলসো বিগ ফ্যান, সে ভূত এফএম শুনে, শি ইজ কোয়াইট ওল্ড, শি ইজ অ্যাট লিস্ট অ্যারাউন্ড 30-32 এরকম বয়স্ক, মানে আমাদের বয়সে আর কি। সো ছেলেটা বললো যে আমার বোন খুব রিকোয়েস্ট করছে আপনাদেরকে যে আমার মেজ বোনের একটা ঝামেলা হয়েছে, আপনারা এসে একটু দেখে যান। তা আমরা অনেক বললাম যে দেখো আমরা তো এগুলো করি না, উই নট লাইক দিস। এসে ও বললো না না, আপনারা আপনাদের কিছু করতে হবে না, আমরা আসলে অনেক কিছু চেষ্টা করেছি, কোনো কিছু হচ্ছে না। সো ফাইনালি আমার বড় বোন বললো যে ভূতিস যেহেতু ভূতের সঙ্গে এত বড় বড় কথা বললে, ওদেরকে তুমি দেখতে পারো, ওরা এমনি অনেক কিছু চেষ্টা করছিল আর কি। সো উই আর জাস্ট ওয়ান অপশন, বললো যে আপনাদের কোনো কিছু করতে হবে না, আপনাদের উই ডোন্ট এক্সপেক্ট ইউ টু ফিক্স এনিথিং, বাট মানে আমরা এখন মানে মরিয়া হয়ে গেছি আর কি, মানে উই আর ট্রাইং এভরিথিং, সব কিছু আমরা ট্রাই করছি। সো তখন মানে ইটস আমাদের জিনিসটা ইন্টারেস্টিং লাগছিল, বিকজ ইটস সামথিং আউট অফ এক্সোরসিস্ট, একটা মুভি আছে পজেসড, এই সো এইটা আমাদের অনেকভাবে ইন্টারেস্ট ছিল, কিন্তু আমরা জিনিসটা খুব সিরিয়াস তো, একটা মানুষের যদি কিছু হয়ে থাকে উই ফিল যে এটা হোয়াট এভার দ্য এক্সপার্টিস এক্সপার্ট, তার স্পিরিচুয়াল এক্সপার্ট, বিট এ ওঝা, বিট এ ডাক্তার, বিট এ মৌলানা, ওদের এসব হ্যান্ডেল করা উচিত, আমরা এগুলো করি না, আমরা পারি না এগুলো। বাট আমাদের একটা ইচ্ছা ছিল যে জিনিসটা কি একটু দেখি, সো উই ওয়েন্ট, তো গেলাম ওখানে। তো ওই মেয়েটার ঘরটা খুব অন্ধকার, খুব অন্ধকার, পর্দাটা তো অলওয়েজ বন্ধ থাকে। সো আমরা ঢুকেই মানে বাসায় ঢুকে আমরা আমাদের টিপিক্যাল জিব্রান আর্লি ওয়ার্নিং সিস্টেম, ও ঢুকেই বলছে বাসায় কেন যাবো, ঢুকে আমরা একদম ব্রড ডেলাইটে গেছি যে বাসায় কেন যাবো। তো সুন ভাই বলছে হ্যাঁ কিছু একটা মনে হয় আছে, মানে আমি এখন শুন না, আমি অ্যাজ ইউজুয়াল আমি তো তোরা দেখার আগে এইসব মানে মেয়ের চেহারা দেখলাম না এখনো, তোমরা অলরেডি সাইকোলজিক্যাল হয়ে চলে গেছো, হোয়াট ইজ দিস, তো এইগুলো হইতেছে। তো আমাদেরকে প্রথমে একটু শরবত টরবত খাওয়ালো, তারপরে নিয়ে গেল ওই মেয়েটার রুমে, তারপর ছোট্ট একটা রুমে থাকে মেয়েটা। আমরা এমনি মানে মিনওয়াইল উই মেট দ্য বড় বোন, উই মেট ওর মার সাথে দেখা হলো, তো মা খুব ইমোশনাল অবভিয়াসলি যে বাবারা তোমরা একটু দেখো কিছু পারো নাকি। তো মা ভৌতিক সম্বন্ধ সম্বন্ধ তো জানে না, উনি খালি জানে যে সুন ভাই একটা সেলিব্রিটি, সুন ভাই টিভিতে দেখছে, তো সুন ভাই সেলিব্রিটি হয়ে চলে আসছে, এটা ওনার খুব ইয়ে লাগছে যে আল্লাহ আমার মেয়ের জন্য চলে আসছে, উনি অন্যরকম একটা স্বস্তি পাইছে এখানে। আর বড় বোন ওয়াজ ভেরি হ্যাপি যে আপনারা আসছেন, উনি ভেরি হ্যাপি সেই হ্যান। সো ফাইন, তারপর আমরা গেলাম, তো রুমে ঢুকে জিব্রান একদম সাইজ কিছু হওয়ার আগে, রুমে ঢুকেই জিব্রান যে শেখ ইজ নট গুড, ইজ নট গুড বলতেছে। সুমন ভাইও দেখলাম হঠাৎ করে ব্যাকা হয়ে গেল, বুঝছো, ওটা হঠাৎ করে দেখলাম কেমন লোকটা ব্যাকা হয়ে যাচ্ছে, বুঝছো, দিস ইজ লাইক আমরা ঢুকছি খালি, আর আমি অ্যাজ ইউজুয়াল আই এম ফিলিং নাথিং, কি হচ্ছে এসব, নাটক হচ্ছে কেন এসব? শুন ভাই, এটা তো এক্সোরসিস্ট মুভি না, মানে আমরা জাস্ট আসলাম, মেয়েটার সাথে আমরা কোনো কথাও বলিনি, মেয়েটা ওখানে শুয়ে আছে, মেয়েটাও না শুয়ে আছে একদম চিত হয়ে শুয়ে আছে, বুঝছো, নট একটু রুগীরা একটু উঠে শুয়ে থাকে না, তখন বাজে ধরো বিকাল চারটা, একদম ফ্ল্যাট হয়ে শুয়ে আছে। আর ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে ওই বিছানার পোস্ট গুলা দেখলাম যে রশি বান্ধা, লাইক যে আচ্ছা ঠিক আছে, ওরা আবার আমাদেরকে কিছু বলেনি, ওরা বসে যে আপনাকে কিছু বলবো না, আপনারা নিজেরা এসে দেখেন, কারণ আমরা কিছু বললে আপনার মনে হয় বানায় বলতেছে, ওরা আমাদের আগে কিছুই বলে নাই, সো এইটা আমাদেরকে আরো ইন্টারেস্টেড করছে আর কি। অ্যাকচুয়ালি এনিওয়ে আমরা গেলাম, তো শুন ভাই দেখি ব্যাক হয়ে যেতেছে, আমি শুন ভাই কি হয়েছে, বলে সাকিব এইখানে অনেক গন্ডগোল আছে, এখানে অনেক গন্ডগোল আছে, আমার ঘাড় পুরো ব্যথা হয়ে গেছে, আই ফিল লাইক আমার ঘাড়ের উপরে কেউ একটা চালের বস্তা বসে দিচ্ছে, উনি দাঁড়াতে পারছিল না, চেয়ার টেনে বসছে, বসে না মানে আমি আসলে রেডিও তো কিভাবে বুঝাবো, মানে এক সাইড ঘুরে, হ্যাঁ এক সাইড অ্যাজ ইফ লেফট কাঁধের উপরে কেউ একটা 40 মন বস্তা বসে দিছে আরকি।
আচ্ছা, তাহলে একদিকে এমনিতে,
হ্যাঁ উনি এমনি একদিকে ঝুলে বসে আছে, জিব্রার একবার বসতেছে একবার উঠতেছে, বলছে শেখ দেয়ার সামথিং রং উইথ দিস প্লেস, সামথিং রং, খুব আমেরিকান অ্যাকসেন্ট যে এসে বলে এগুলো করতেছে, আমি সে ঠিক সেটেললাম, মানে আমার কাছে এখনো না মানে অন্ধকার ঘর, মেয়েটা শুয়ে আছে আর একটা আমাদের দিকে চেয়ে আছে, বুঝছো, চোখ এমনি করে মানে পিটপিট করতেছে না, জাস্ট তাকায় আছে আমাদের দিকে, খুব একটা ডেড প্যান একটা এক্সপ্রেশন, মানে সে একদমই সারপ্রাইজ না আমরা আসছি ওর ঘরে কিছু, মানে তখন আমরা একটু কনফিউজ, আমরা কি করব, কারণ আমরা এই সিচুয়েশন আসিনি, সো আমরা যেটা জানি ওটা আগে করছি, আমরা ওদের ইকুইপমেন্ট বের করলাম, সো উই ব্রট আউট আওয়ার ইএমএফ রিডার, ইএমএফ রিডারটা এটা আবার দেখি উল্টাপাল্টা ফাংশন করছে, ওটা মেয়ের কাছে গেলে মানে মেয়ের উপরে অ্যাপারেন্টলি মানে ওরা বলতেছে জিন প্রসেস করছে, তো মেয়ের কাছে গেলে দেখি ওটা পুরো ডেড, আর আশেপাশে লাইক ওয়াল, কাবার্ড, বিছানার তলে ওইসব জায়গায় দেখে আবার অনেক উল্টো উল্টো রিডিং আসে,
আজব তো, এটা হওয়ার কথা না আসলে,
এটা না আমাদের কোনো, আমরা কোনো লিভিং মানুষের সাথে এটা নিয়ে কখনো ইন্টারাক্ট করিনি, তো কোনো ইকুইপমেন্ট নিয়ে, সো আমরা এখন বুঝতেছি না যে এটি কি নর্মাল নাকি এটা ডিফারেন্ট, মানে মানে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে এই জায়গাটা ঝামেলা হচ্ছে, সো এখানে আমি যদি ইএমএফ রিডারটা ধরি তাহলে ওখানে একটা রিডিং আসবে, একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পাইক আসবে
একদম,
সো আমরা ভাবছি মেয়েটা যেহেতু ঝামেলা আছে, মেয়েটার ওখানে ধরলে নিশ্চয়ই একটা স্পাইক আসবে, ও মা দেখি মেয়েটার ওখানে ধরলে কোনো স্পাইক নেই, মানে তোমার গায়ে যদি আমি ধরি যেরকম আসবে নর্মাল জিরোতে থাকবে কাটাটা, ওরকমই আছে, কিন্তু আমরা ধরো ধরো তুমি যে আমার সামনে বসে আছো, আমি এখন তোমাকে মাঝখানে রেখে রুমের আশেপাশে ঘুরে বেড়ালে ওইসব জায়গায় আবার দেখি বেশ স্পাইক করতেছে, এই করতেছে, এটা এখন এখন এটার মানেটা আমরা জানি না, আমরা আবার তখনই যেটা করলাম যে আমরা রুমের বাইরে গেছি, বাইরে গিয়ে আমরা অন্যান্য জায়গায় চেক করছি পুরো বাসায়, ওখানে দেখি ইটস ফাইন,
কাজ করছে এবং সব ঠিক আছে,
হ্যাঁ মানে যেখানে আমি যখন একটা মাইক্রোওয়েভের কাছে যাচ্ছি তখন আমি ইন্টারফারেন্স পাচ্ছি, আমি টিভির কাছে গেলে ইন্টারফারেন্স পাচ্ছি, মানুষের কাছে অত পাচ্ছি না, মানে টিপিক্যাল নর্মাল, সো দ্য থিং ইজ ওয়ার্কিং ফাইন, কিন্তু মেয়ের কাছে গেলে ইটস সাপোজ টু শো সামথিং, ইটস নট শোয়িং এনিথিং, আর মেয়েটা এগুলো এক চিত্তে দেখতেছে আর কি, মানে কোনো কমেন্ট নাই কিচ্ছু নাই, জাস্ট তাকায় আছে, মানে আমরা এদিকে যাই তার চোখ আমাদেরকে ফলো করে মাথাটা একটু ঘুরায় দেখে, আবার এদিকে যাই আবার একটু দেখে, আবার একটা আবার দেখলাম যে বেড সাইডে একটা স্যালাইন রাখা ছিল,
আচ্ছা
স্যালাইন স্ট্যান্ড আছে, একটা স্যালাইন আছে, তো আমাদের সাথে ওর মা ওখানে ঢুকে নাই, ওখানে বড় বোনটা ঢুকছে, আমরা বললাম যে স্যালাইন স্ট্যান্ড কেন, বলে যে এই মেয়েটা ওর বোন রেগুলারলি খায় না,
আচ্ছা
সে খুব ইরেগুলারলি খায়, সে 4 দিন ধরে সে খাবে না,
আচ্ছা
5th ডে তে আবার সে খাবে,
4 দিন খাবে না,
মানে এরকম একটা প্যাটার্ন আছে, 4 দিন খেলো না, 5th ডে তে আবার সে ধরো নাস্তা দুপুরের ভাত অথবা সব খেলো, আবার 2 দিন খাবে না,
আচ্ছা
তারপর আবার 3rd ডে তে খাবে, এইভাবে নাকি মানে অ্যাপারেন্টলি দিস স্টার্টেড দ্য লাস্ট টু মান্থস অর সামথিং,
ওকে
2 মান্থস, ওরা জিনিসটা ধরতে ধরতে 1 মাস চলে গেছে, মানে সে অনেক উইক হয়ে পড়ছিল, স্কুল থেকে রিপোর্ট আসছে যে শি ইজ বিহেভিং ভেরি ওয়ার্ডলি, হ্যান তেন এসে তারপরে ওরাকে হাউস মানে বাসায়, তারপর ওরা বুঝছে যে সামথিং ইজ রং, যখন সে খায় না তখন ও খাবেই না আর কি, ও খায়ই না, তখন স্যালাইন ট্যালাইন দিয়ে ওকে সলিউশন দিয়ে ওকে ঠিক রাখে আর কি, তো দেখছে, তো আমরা প্রথমে এটা করলাম, তারপরে আমরা যেটা করলাম যে আমাদের সাউন্ড রেকর্ডার গুলো অন করলাম, ক্যামেরা বসালাম, বসা টসা, তারপরে আমরা মানে এখন ওরে কি জিজ্ঞেস করবো এটা বুঝতেছি না আমরা। ইউজুয়ালি গিয়ে জিজ্ঞেস করি যে এখানে কোনো যদি স্পিরিচুয়াল প্রেজেন্স থাকে তাহলে প্লিজ কন্ট্যাক্ট আস। এখানে তো একটা মানুষ আমার সামনে,
জলজ্যান্ত
জলজ্যান্ত মানুষ। তো আমরা তো সুমন ভাই, সুমন ভাই আমরা তিনজন আর কি ঘুষফুস করতেছি আর কি, যে কি বলবো কে এই উই হ্যান তেন। তো হঠাৎ করে মেয়েটা বলে কি অর্থহীন,
আচ্ছা
জাস্ট অর্থহীন বলল, অর্থহীন বললো, ভালো কথা। তো আমরা সবাই দিকে তাকালাম, তো জীবনান দেখলাম যে দেখছিস দেখছিস, দেখার কি আছে সুমন ভাই তো অর্থহীন
অর্থহীন
জীবনা ভাই, এটা খুব সিগনিফিকেন্ট লাগছে ও তো কিছু হইলেই না না এটা জিবরানের ব্যান্ডের নাম কেউ জানে না, তুমি জানো?
না 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 আমি নিজেও জানি না আসলে।
রাসেল নিজে জানে না জিবরানের ব্যান্ডের নাম কি, আমি নিজেও একটু বিশ্বাস হারে মানে আমি তোকে অবিশ্বাস করতেছিলাম, আমি নিজেও অবিশ্বাসটাকে হারে ফেলতেছিলাম আর কি, যে অর্থহীন আই ক্যান এক্সপ্লেইন
একদম।
তখন শুন ভাই ওকে জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে, তুমি কি আমাকে চিনো, মেয়েটা কিছু বল না। তারপর শুন ভাই বলে যে তুমি কি সাকিবকে চিনো, মেয়েটা কিছু বলে না। বা তুমি জিবরানকে চিনো, তোমার আমাদের তিনজনকে চিনো, মেয়েটা কিচ্ছু বলে না, জাস্ট ওদিকে তাকায় আসছে তাকায় আসছে তাকায় আসছে তাকায় আসছে। ওই দিন ওর মুখে আর একটা কথা ভাবেনি,
কিচ্ছু কিচ্ছু
না, ওই দিন আর কিছু বলে নিছে। আমরা ওখানে ছিলাম ফর টু আওয়ার্স, অনেক ভিডিও রেকর্ড করছি, ও চুপ করে বসে আছে। আমরা ওখানে ওকে জিজ্ঞেস করছি যে তুমি কি করো, তোমার নাম কি, ওয়াই ডু ইউ থিঙ্ক তুমি এখানে, কিছু বললোই না, ও জাস্ট তাকায় থাকলো তাকায় তাকায় থাকলো। তারপর আমরা ওইদিন বলছি যে তখন দুই ঘন্টা পরে মানে আমি উসুস করে শুরু করছি যে কিছু হচ্ছে না, ওটা বি ডুইং হিয়ার হ্যান থ্যান। তো শুন ভাই বলছে ঠিক আছে আজকে এখানে শেষ করি, তাহলে উইল কাম ব্যাক এগেন।
আচ্ছা
তারপর ওইদিন চলে গেছি আমরা, চলে গেছি, চলে গিয়ে এন্ড আই ডিডন্ট ওয়ান্ট টু গো ব্যাক, আই ডিডন্ট ওয়ান্ট টু গো ব্যাক বিকজ আমরা ওখানে গিয়ে কি করব,
কিছু তো করার নেই
আসলে, করব না এটা আমি টিভিতেও দেখাতে পারবো না, তাই না? একটা ক্লাস নাইনের পরে মেয়ে রেপুটেশন নষ্ট হবে, খামাখাই ফ্যামিলির উপর একটা হ্যাসল, সো টিভিতেও দেখাতে পারবো না, কিছু করতে পারবো না। এক সময় এটা গিয়ে কি হবে শুনবো না, ওরা আমাদেরকে ডাকছে একটা কারণে, মানে আমাদের কেন ডাকবে, মানে এইরকম কখনো আমাদের কেউ ডাকেনি। এটা যখন ডাকছে চলো আমরা আরেকবার যাই, ওই মেয়েটা কেমনে জীবদানের ব্যান্ডের নাম বলছে এটা ওর জানার কথা। আমরা পরে বের হয়ে ওর ভাইকে জিজ্ঞেস করছি যে বল তো জীবদানের ব্যান্ডের নাম কি, তখন তো ওর রেসপন্স ছিল ও ভাই কি ব্যান্ডে নাকি, দ্যাট ওয়াজ দ্য বয়েজ রেসপন্স। ছেলে হচ্ছে ক্লাস এইট, বিশাল অর্থহীন ফ্যান, আমারও গান শুনছে কয়েকটা, ও ভাই কি ব্যান্ডে নাকি, তখন বুঝছি যে ও জানে না। তারপরে তারপর আমরা বড় বোন কেউ জিজ্ঞেস করছি যে জীবদান যে একটা ব্যান্ড আছে এটা কি আপনি জানেন, না আমি তো আসলে ওভাবে যাই না, উনি সেও জানে না।
আচ্ছা
ফাইনালি আমরা মাকেও জিজ্ঞেস করছি,
কারো মাধ্যমে হয়তো
আন্টিকেও জিজ্ঞেস
করছি,
ও এই কথাটা একটা কথা বলছে আমাদেরকে, আমরা জাস্ট জানতে চাই যে এটা সে কি অন্যভাবে জানতে পারছে নাকি। সো আপনি কি জানেন যে জীবরানের আর কোন আইডেন্টিটি আছে নাকি এই আইডেন্টিটি ছাড়া? আমি না বাবা আমি তো খালি সুমনকে চিনি আর কারো চিনি না, তোমাদের আজকেই প্রথম দেখলাম। দে কুড বি লাইং, they could be lying, but point hocche why lie
chetai
eta kono they are not mane other may obviously distress
ebong shahajjer jonno ite geche apnar
sathe or may already bajo obostha ache silent talent dire rakhche ekhane mithya kotha bole kono karo kono labh nei so shobai amake otei bolo je eta kintu shakib ekta chorom weird jinish hocche she orthon boltei pare she cryptic fate o bolte pare she death row bolar chance i ashe
na death row ashulei
ha eta chance ashe na so we have to go back amra shobai what are we going to do going back আমরা তো উইয়ার নট এক্সোরসিস্ট, মানে মানুষ হয়তো অনেক কিছু মনে করে, বাট আমরা তো জাস্ট ক্যামেরা নিয়ে যাই আর ইয়ে নিয়ে যাই, আমরা তো কিছু করি না। সৌম্য বলে আমি যাই না সাকিব, বাট আমার মনে হয় আমাদের যেতে হবে, ওরা আমাদেরকে বলছে এই একটা সাইন পাইছি যে সামথিং ইজ রং, আমি এটা দেখতে চাই। আমি বললাম ওকে ফাইন চলেন, তাও গেলাম। সেকেন্ড ডে যেদিন গেছি সে ওই আবার সেম, তো আমরা এর আগে ওই দিন গিয়ে জিজ্ঞেস করছি যে আপনার ঘর এরকম অন্ধকার করে রাখেন বাবা, তখন একটা উইয়ার্ড কথা বলছে, বলছে যে আমরা অন্ধকার করে রাখি না। আমি বললাম মানে কি? বলে যে ওরা নাকি পর্দা যখন খুলে যায় একটু পরে আসে দেখে পর্দাগুলো লাগানো, তারপরে ওরা মেয়ের হাত পাও বেঁধে রাখছিল একবার,
আচ্ছা,
যাতে সে পর্দা না ইয়ে করে দিনের বেলা একটু আলো বাতাস আসবে। ওই হাত পা বন্ধ অবস্থায় ওরা পরে এসে দেখছে পর্দাগুলো সব লাগানো।
কি আজব, মানে এটা তো তার অন্য কারো প্রেজেন্স।
ওটাই তো, এগুলো ওরা বলার সময় বসে যে এগুলো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু এটা হয়েছে, তখন বলে যে আমরা এরকম পর্দা লাগাই দিতাম, চাইছে দেখতাম পর্দা খোলা, তারপরে আমরা ওকে একবার বেঁধে রাখছি জাস্ট টু সি যে, কারণ আমরা এসে দেখতাম সে ঘুমাচ্ছে এবং পর্দা খোলা, তারপরে ওকে আমরা না করছি, তুমি পর্দা ইয়ে করবো না, বন্ধ করবো না, সরি হ্যাঁ বন্ধ করবো না, খোলা রাখবো। তারপরে ওইটা হয়েছে, দেন ফাইনালি দে টাইড হার আপ, আর আরো কিছু জিনিস হয়েছিল প্রবলি, এন্ড ওরা এসে দেখে যে সে ওই টাইট ডাউন অবস্থাতেই আছে কিন্তু সব পর্দাগুলো লাগানো, একটাও খোলা না। এইটাও বেশ উইয়ার্ড ছিল। আমরা ঢুকলাম ওই দিন, আমরা ঢুকে আবার আমাদের ইকুইপমেন্ট, ওটা আমরা জানি এটা কিভাবে করতে হয়, ওটা আমরা করলাম, করে আচ্ছা ঠিক আছে ইকুইপমেন্ট সেট আপ করছি, ওকে ফাইন, তাহলে এখন কি করবো, তুমি এটা আবার টাকা আছে আমাদের দিকে। তারপর সে যেটা করলো, সে তিনটা কথা বললো, দুইটা কথা আমি বলতে পারবো না কারণ একটা হচ্ছে ওদের পার্সোনাল কথা,
আচ্ছা,
একটা হচ্ছে সুমন ভাইয়ের খুব পার্সোনাল একটা কথা বললো, খুব নর্মাল, মানে কোন ইয়ে নাই, মানে ডাবল ভয়েস হঠাৎ করে এই উই হ্যান ত্যান এসব নাই, সে সুমন ভাইয়ের খুব পার্সোনাল কথা বললো, জিব্রানকে খুব পার্সোনাল কথা বললো, আর আমাকে দুইটা কথা বলছে, যেটা একটা আই ক্যান শেয়ার, এটা আমার পার্সোনাল, একটা লেস পার্সোনাল বলছে কি যে তোর বালিশ দিয়ে কিছু হবে না,
ও মাই গড,
তোর বালিশ দিয়ে কিছু হবে না, নরমালি বলছে তোর বালিশ দিয়ে কিছু হবে না। তো চুন ভাইয়ের জীবন এটার মানে কি? তাই আমি বললাম যে না এটার মানে আছে। কি মানে? আমি বললাম যে আমার রুম আমি রিসেন্টলি রিডেকোরেট করতেছি, মানে নতুন খাটটা কিনছি, সো আই ওয়াজ থিঙ্কিং অফ বাইং কুশনস।
কি আজব, মানে এটা তো
বলে তোর বালিশ দিয়ে কিছু হবে না। তখন আমিও 100% কনভিন্স হয়ে গেছি যে দেয়ার সামথিং গোয়িং অন, হয় শি ইজ পজেসড অর ওর কোন এবিলিটি আছে যে সে রিড করতে পারে মানুষকে, কিছু একটা পাঠাচ্ছে আর কি। এরপর যেটা হলো যে আমরা ওকে অনেক কোয়েশ্চেন করলাম যে তোমার, তুমি এরকম কেন করতেছো, তোমার মধ্যে কোনো প্রবলেম আছে নাকি, তোমার মধ্যে কেউ আছে নাকি, কেউ যদি থেকে থাকো তাহলে আমার সাথে কথা বলো, আমরা এখানে কমিউনিকেট করতে আসছি এই সেই হ্যান ত্যান। সে আমাদের সাথে কোনো কথাই বলো না, খালি আবার দুই তিন ঘন্টা থাকলাম, যাওয়ার সময় ও একটা কথা বললো, তোদের সাথে আর দেখা হবে না।
আচ্ছা,
জাস্ট এটা বললো, তোদের সাথে আর দেখা হবে না।
আচ্ছা,
এখন আমরা বাইরে হচ্ছি যে এটা কেন বললো, মানে এটার মানে কি? এটা অনেকগুলো মিনিং থাকতে পারে, একটা হচ্ছে আমরা সবাই ক্যাচ, অথবা সে নিজে ওই মেয়েটাকে মেরে ফেলবে, মানে ওই প্রেজেন্সটা মারবে, ওই মেয়েটা মারা যাবে, হোয়াট এভার। সো এটা শুনা ইয়ে খুব আপসেট হয়ে গেছে, ওই বড় বোন ছিল এখানে, সে ওয়াজ ভেরি আপসেট, এটা মার সাথে শেয়ার করে নি, বলে যে এটা তোমাকে বলা যাবে না, এটা কেন বললো, এটা এটা মানে কি? এই আমরা তো অবভিয়াস কোশ্চেন জিজ্ঞেস করছি যে ডাক্তার ডাক্তার দেখাচ্ছেন নাকি, মোল্লা টোল্লা আনেন, ওষা টোজা আনেন, এইগুলো করেন, এগুলো করছে কোনো লাভ হচ্ছে। তারপর সুমন ভাই একটা অ্যামেজিং কাজ করছে, কাজটা হচ্ছে যে সুমন ভাই বলল যে সরি এটা ওই দিন না, ওই দিন উই লেফট, তারপরে দুই তিন দিন গেছে, আমরা এগুলো নিয়ে অনেক ভাবতেছি কি করবো, বুঝতে নিজেকে খুব হেল্পলেস লাগতেছিল, কি হইল এটা ওই। হঠাৎ সুমন ভাই এটা বলবো যে সাহেব একটা আইডিয়া পাইছি, ওই ছেলেটার চলো ডাকি, ঠিক আছে ফাইন, ছেলেটা ডাক দিছি আমরা, ছেলেটা এসে সুমন ভাই বলে যে তোমাদের কি কোনো বাসায় কেউ ছিল যে তিন মাস আগে চলে গেছে?
আচ্ছা
বলে যে হ্যাঁ ছিল কে ছিল বলে ওদের একটা বুয়া ছিল যে অনেক দিন ধরে ওদের সাথে আসছে এবং ওই মানে বেসিক্যালি ওরা ছোটবেলা থেকে ওই বুয়াকে দেখে আসতেছে
আচ্ছা
ওই বুয়া কিছু টাকা পয়সা চুরি করে না কি জানি করে তারপরে বুয়াকে ওরা বাস থেকে বাইর করে দিচ্ছে
আচ্ছা
তখন সময় বলছে যে ওই বুয়ারের ধরো সে কোনো একটা গ্যাঞ্জাম লাগে গেছে
আচ্ছা
যে ওরে যদি তোমরা ধরো তাহলে প্রবলেমটা তোমরা সলভ করতে হবে দেন লাইক এ উইক লেটার উই হার্ড দ্যাট ওরা ওই বুয়াটাকে ধরতে পারছে
আচ্ছা
ধরে ওই বুয়া বেসিক্যালি কি জানি একটা তাবিজ তুবিজ মানে জঘন্য একটা কিছু করে গেছে বুঝছো
আচ্ছা
আই ডোন্ট নো হাউ অর এগুলো আমি জানিও না উই নেভার মেট দ্যাট বুয়া ও করে গেছে তারপরে ওরা ধরে নিয়ে আসা পুলিশ টুলিশের ভয়টা দেখানো হয়েছে মাইক টাইট দেওয়া হয়েছে মানে ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়েছে করার পরে সে কনফেসড এবং সে ওই জারে দিয়ে করেছে ওটা দিয়ে আবার ছুড়াতে পারছে জিনিসটা ছুড়াতে পারছে এবং তারপরে উই ওয়েন্ট ব্যাক
আচ্ছা
অ্যান্ড শি ওয়াজ কমপ্লিটলি নর্মাল অ্যান্ড শি ডিডন্ট রিমেম্বার সিইং আস
আচ্ছা মানে মনেও নাই
না ওর মনে নাই
তখন নিশ্চয়ই মানে কাউকে মানে ওইভাবে মানে বলতেও পারেনি যে আপনি অমুক আপনি অমুক
না ও নর্মাল মাশাআল্লাহ নর্মাল শি ওয়াজ মানে আবার খাওয়া দাওয়া নর্মাল শুরু করছে হেলথ বেটার হয়েছে সো আমরা আবার নিজেদেরকে আবার রিইন্ট্রোডিউস করলাম এন্ড বললাম যে আমরা তোমার সাথে দেখা হয়েছিল মনে শিজ লাইক যে আম সরি আমার তো শরীর খারাপ ছিল মানে সে ওই জিনিসটাকে ওকে বলা হয়েছে ওর শরীর খারাপ ছিল সো শরীর খারাপ ছিল তো তখন তো খেয়াল নাই এই সো মজার ব্যাপার হচ্ছে যে ওর সো ওই প্রেজেন্সের সাথে আমাদের কিন্তু আর দেখা হয়নি
হ্যাঁ ওই যে বললো যে তোমার সাথে
তোদের সাথে আর দেখা হবে না সো আমরা এখনো জানি না যে ওই ওইটার উদ্দেশ্য কি মানে if that thing wanted to kill the girl then it could have মানে obviously এরকম একটা attempt নিছিল ছেলে মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে whatever আর আরেকটা জিনিস আমার ইন্টারেস্টিং লাগছে যে এটা পরে আমরা ডিসকাস করছি যে পসিবলি আমরা সেম টাইমে কমিউনিকেট করিনি
মানে
ওর অথবা আমরা ওর সাথে হয়তো কমিউনিকেট করিনি মানে ফর এক্সাম্পল মানে আমি যেটা বলতে চাচ্ছি আমি তো হ্যালো রাসেল কেমন আছো তুমি বলবা যে ভালো আছি কারণ মানে আমি একটা কথা বলছি তুমি কথাটা বুঝছো বুঝে আমার সাথে আবার কথা বলছো
রাইট
সে ওই মেয়েটা যখন ওই অবস্থায় ছিল সে আমাদের কোনো কোশ্চেন আনসার দেয়নি সে জাস্ট নিজে থেকে যা বলার বলছে
আচ্ছা
সো পসিবলি আমাদের কোশ্চেন হয়তো সে শুনেই নেই আই ডোন্ট নো মানে ওই এন্টিটি হয়তো আমাদের কথা শুনেই নেই ও নিজে থেকে আর আমি অলওয়েজ বিলিভ করি যে আমাদের ওয়ার্ল্ডের টাইম আর ওইসব স্পিরিচুয়াল ব্যাপার স্যাপারের টাইম দেস এ টাইম ডিফারেন্স
আচ্ছা
আমি এটা আমার কোনো লজিক নেই আমার জাস্ট একটা ফিলিং যে আমাদের আমরা যেভাবে দিন হিসাব করি বা ক্ষণ হিসাব করি ওদের হিসাবটা হয়তো একটু ডিফারেন্ট মানে আমাদের ওদের হয়তো দুই দিন হচ্ছে আমাদের দুই বছর হয়তো সো ও হয়তো আমরা তো মাত্র দুই ঘন্টা ছিলাম ওটা হয়তো ওর জন্য ছিল এক সেকেন্ড
মানে
ওই প্রেজেন্সটার জন্য
একদম
সো তার কাছে হয়তো মনে হচ্ছে সে আমাদের সাথে এক সেকেন্ড দুই সেকেন্ড কথা বলছে সো ও টাইমই পাইনি আমাদের সাথে কথা বলার কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা তো ছয় ঘন্টা ছিলাম চার ঘন্টা ছিলাম ওর সাথে সো আই ডোন্ট নো বা এরকম ইন্টারেস্টিং যে সে আমাদের একটা কোয়েশ্চেনের উত্তর দেয় ও জাস্ট ওর যা বলার এটা বলছে
এবং আমি আমার কাছে কেমন যেন বারবার করে মনে হচ্ছিল ঘটনাটা জানার সময় যে কিভাবে যেন কিছু দিন থেকেও থাকে সে তার প্রেজেন্সটা বুঝিয়েছিল প্রেজেন্সটা বোঝানোর চেষ্টা করেছিল যে আমি আছি প্রেজেন্সটা একদম পুরোপুরি হ্যাঁ আমার কাছে এটা খুবই অদ্ভুত লেগেছে যে মানে দেখাতে চাইছে যে হ্যাঁ আমি আছি
যা হ্যাঁ ও হাইট টাইডের প্রশ্ন উঠে না সুমন ভাই সেকেন্ড টাইম গিয়ে যেটা হয়েছিল সেকেন্ড টাইম সে দেখা হয়নি বা সে প্রবলি ফার্স্ট টাইম সুমন ভাই রিড করছে আর কি
আচ্ছা আচ্ছা আচ্ছা
আমার যেটা মনে হচ্ছে রিড করতে গেছে আর সুমন ভাই গুলো অনেক সেন্সিটিভ সো ওনাকে উল্টা উল্টা এফেক্ট করে আর জীবন তো হাইপার হয়ে যায় এখানে সামথিং রং আমার কিছুই হয় না আমি রিড করে কিছুই পাইনি সো দিস ইজ এ স্টোরি I hope you guys like it.
আমার মনে হয় যে হ্যাঁ আসলে আসলে অসম্ভব
বাট আমরা এরপরে কান ধরছি যে আমরা আর কোন এরকম কিছুতেই যাবো না বিকজ জিনিসটা মানে ইটস লাইক তোমাকে বললাম যে অমুকের শরীর খারাপ তুমি রাসেল একটু ভালো করে দাও তুমি তো ডাক্তার না
সেটাই
তো তুমি এখানে চেষ্টা করলে তোমার নিজে কি খারাপ লাগবে বিকজ ইউ নো দ্যাট ইউ ক্যান ডু এনিথিং
সেটাই
হেল্পলেস লাগে জিনিসটা আমরা খুব হেল্পলেস ফিল করছিলাম যে এটা কি কেন হচ্ছে চোখের সামনে একটা মেয়ে নাকে মারা যাচ্ছে অদ্ভুত কথা বলতেছে কেউ কিছু বুঝতেছে না
সেটাই
বাট ওয়ার জাস্ট লাইক থ্যাংকস টু গড শুকর আলহামদুলিল্লাহ যে দেয়ার ওয়াজ এ হ্যাপি এন্ডিং
সেটাই, মানে এটা হচ্ছে এরকম টাইপের যে আসলে মানে যে না জেনে করলে যেটা হয় যে একজন ডাক্তারকে আমি জিজ্ঞেস করলাম যে আমার হার্টে খুব পেইন করছে, সে হয়তো আমাকে ওটিতে নিয়ে গিয়ে বললো কি আমার মনে হচ্ছে কিডনি ফেলে দিলে ভালো হয়ে যেতে পারে, সেটাই মানে খুবই খুবই তাহলে ভয়াবহ ব্যাপার ঘটবে। প্রভা লিখেছেন মিরপুর থেকে, যে অনেক ভালো লাগছে তার কাছে, প্রভার কাছে অনেক ভালো লেগেছে। শুভ আমাদের এস এম এস করেছেন, জিতু ঢাকা থেকে এস এম এস করেছেন, এছাড়াও আমাদেরকে নিশি এস এম এস করেছেন এবং ভৌতিক টিমের কাছে জানতে চাই যে তারা আচ্ছা ও আচ্ছা আপনার কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে দ্য ফোর্থ কাইন্ড এই মুভিটা আপনি দেখেছেন কিনা, এটা দিয়ে
ফোর্থ কাইন্ড দেখিনি, দেখব,
ওকে ফাইন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে হারুন এস এম এস করেছেন সিলেট থেকে এবং তারা বলছেন যে ভাই আমরা একটা ভূতের গল্প বলার জন্য একটি সুযোগ পাবো কি, ডেফিনেটলি আপনারা এস এম এস আপনারা ইমেল করতে পারেন ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম এখানে আপনারা ইমেল করতে পারেন। এছাড়াও রাত্রি এস এম এস করেছেন যে ভয়ে ঠান্ডা হয়ে গেছে ভাইয়া বাট রেডিও অফ করতে পারছি না, ওকে। আর ভূতের ডিম এস এম এস করেছেন আমাদেরকে এবং তিনি বলছেন যে মানে ছোটবেলায় ভূতের ভয়েই রুমের মধ্যে চুপি চুপি মানে বেরোতো না আরকি, রুমের মধ্যে থাকতে হতো সবসময় লুকিয়ে থাকতো আরকি। আর আমাদেরকে রাকিব লিখেছেন, আচ্ছা রাকিব এস এম এস করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি এখনো এস এম এস আসছে কিন্তু আমাদের তো হাতে আজকে সময় নেই। আর মানে আচ্ছা সুমন ভাইয়ের কথা অনেকে জানতে চাচ্ছেন, সুমন ভাই কি আজ কি অবস্থায় আছেন?
সুমন ভাইয়ের জন্য সবাই প্লিজ একটু দোয়া করেন, উনি আপাতত ভালোই আছেন বাট একটু দোয়া লাগবে।
সেটাই আমার মনে হয় যে সবাই আমরা একটু দোয়া করি যে উনি যেন খুব ভালোভাবে ফিরে আসেন আবারও দেশের বাইরে থেকে, আবারও যেন দেশে আমাদের সাথে আবারও জয়েন করতে পারেন খুব দ্রুত, সেটাই আমরা চাইব। তো আজকে শেষ করি, আজকে শেষ করি কারণ আজকে হাতে সময়ও নেই তেমন। সো আবারও কথা হবে আগামী সপ্তাহে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তবে তার আগে জানিয়ে দিই যে আমাদেরকে ইমেইল করার নিয়মটি হচ্ছে ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম এবং এইখানে আপনি ইমেইল পাঠাতে পারেন। আমি স্পেলিংটাও বলছি BHOOTFM এট দ্য রেট রেডিও RADIOFOORTI ফুর্তি ডট এফ এম এখানে আপনারা ইমেল করতে পারেন এবং ইমেলের সাথে অবশ্যই নাম ঠিকানা আর ফোন নাম্বার এই তিনটা জিনিস অবশ্যই অবশ্যই দিতে ভুলবেন না, আর এমন কোন ফোন নাম্বার দিবেন যেটাতে আপনাকে পাওয়া যাবে না। আমরা আসলে সবচেয়ে শাকিব ভাই একটা জিনিস হয় যে যখন ভালো ঘটনা পাই তখন শোটা আসলে জমে, তো আমরা মানে ভালো
না আমরা আসলে রাস্তা চেষ্টা করি ভালো করে, বাট তোমাকে যেটা বলি যে আসলে এভরি কাহিনী ইজ দ্য সেম,
সেটাই।
সো আমরা যেমন প্রায় 60টা রুটে জায়গায় গেছি বাট আমাদের ইন্টারেস্টিং ঘটনা হয়েছে ধরো 12টা জায়গায়। সো সবগুলো ঘটনা যদি বলি তুমি বোর্ড হয়ে মারা যাবে, সবাই দেখবা যে ভূত এফএম নিপাত যাক এরকম এসএমএস লিখতেছে,
সেটাই।
সো আমরা চেষ্টা করি যে একটু স্পেস করে করে ভালো গল্পগুলো দিতে আর কি।
আরেকটা জিনিস একটু বলেন যে মানে আসলে মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে বিশ্বাস অবিশ্বাসের যে ব্যাপারটা এইটা আসলে ডিসকাস করার মতো জায়গা বোধহয় এটা না আসলে যে
অ্যাবসলিউটলি এটা এটা দিস ইজ এ রেডিও স্টেশন ইটস অ্যাবাউট ফুর্তি, আমরা ভয় দেখাও ফুর্তি করতে পারি, আমরা গান শুনেও ফুর্তি করতে পারি। সো এখানে আমরা আসলে বিশ্বাস অবিশ্বাসের খেলা খেলতেছি না
একদম,
দিস ইজ অ্যাবাউট বিং এন্টারটেইন। মানে এট দ্য এন্ড অফ দ্য ডে আমি আমি যখন যখন গেস্টরা এসে গল্প বলে বা যখন শ্রোতারা গল্প লিখে পাঠায় আমি আসলে ওটা নিয়ে চিন্তাই করি না যে এটা কি সত্যি এটা কি মিথ্যা, কারণ এটা তো কোনো প্রুফ নাই।
সেটাই
এট দ্য এন্ড অফ দ্য ডে আমি এখানে বসে যে এই গল্পগুলো বলতেছি নোবডি নোজ ইফ ইটস ট্রু অর নট, আমি জানি সুমন ভাই জানে জীবরান জানে আল্লাহ জানে,
সেটাই
তুমিও জানো না আমাদের সাউন্ড রেকর্ডিস উনিও জানেন না,
সেটাই
কে জানে নোবডি নোজ। সো বিশ্বাস অবিশ্বাস টোটালি একটা পার্সোনাল জিনিস, আমরা ভূত আছে সেটাও প্রমাণ করতে আসি নাই,
ভূত নাই
সেটাও প্রমাণ করতে আসি নাই, আমরা আসছি এন্টারটেইন করতে,
সেটাই। সো এই হচ্ছে ঘটনা এবং আমরা আবারও আগামী সপ্তাহে আপনাদের সাথে কথা বলবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন।
এবং এক সেকেন্ড একটা ছেলে একটা রিকোয়েস্ট করছিল, সেটা হচ্ছে যে ক্রেডল অফ ফিল্থ নামে একটা ব্যান্ড আছে যেটা আয়রন মেডেন এর হ্যালোড বি দ্য নেম কভার করছে,
আচ্ছা
ইফ ইউ হ্যাভ ইট উড ইউ প্লিজ প্লে ইট, আর না থাকলে তো নাই,
তাহলে আমরা সেটা চেষ্টা করে দেখতে পারি এবং
নাই
না থাকা থাকতে পারে, আমরা তাহলে আপাতত যে গানটা শুনবো তারপরে যদি থাকে তাহলে তার পরপরই বাজবে ইনশাআল্লাহ। আর আমরা আরো একবার শেষ করার আগে শাকিব ভাই, শাকিব ভাই থ্যাঙ্কস ফর কামিং, মানে সবসময় অনেকেই অপেক্ষায় থাকে যে আপনারা আসবেন এবং এই জন্য এত কষ্ট দিয়ে নিয়ে আসতে হয়। সো আমরা আবারও আগামী সপ্তাহে কথা বলবো, টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন এবং সারা রাত ফুর্তির সঙ্গে ইচ্ছা করে থাকতে পারেন কারণ এর পরপর খুব দারুণ দারুণ সব গান বাজবে। সো স্টে টিউন, ফিরে আসবো আবার আগামী সপ্তাহে, আজকের মতো এখানে এটা।